This track was downloaded from FusionBD.com.
অপার রহস্যময় বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
শুরু হলো ডরের 14তম পর্ব। এই মুহূর্তে আরজে কিবরিয়া আপনার সঙ্গী এবং সঙ্গে রয়েছে একটি টিম। অন দ্য স্পট রেহান, সুমন এবং সাউন্ডে রয়েছে লোবান। শুরু হয়ে গেল বাংলাদেশের বিভিন্ন অধিভৌতিক জায়গাকে কেন্দ্র করে প্রথম হন্টেড শো ডর। এখন থেকে শুরু করে রাত দুটো পর্যন্ত আপনার সফর সঙ্গী হচ্ছি আমরা এই জার্নিতে ভয়ের অলিতে গলিতে বিচরণের চেষ্টা। অনুষ্ঠানের শুরুতেই একটি কথা আমরা বারবার বলি, আপনি যা দেখেন তাই আপনার কাছে বিশ্বাসযোগ্য, কিংবা আপনি যা অনুভব করেন তাই আপনার কাছে বিশ্বাসযোগ্য। বিশাল এই পৃথিবীর অনেক কিছুই এখনো অজানা। এমনও তো হতে পারে যা অন্যের জীবনে ঘটেছে আপনার জীবনে ঘটেনি। ঠিক সেরকম কিছু অতিভৌতিক কাহিনী নিয়ে শুরু হচ্ছে আজকের ডরের 14তম পর্ব। সুমন এবং রেহান এই সপ্তাহ জুড়ে বেশ কিছু শ্রোতাকে নিয়ে গিয়ে রেকর্ড করেছে অনুষ্ঠানটি। চলুন আমরা অনুষ্ঠানের শুরুতেই তাদের জার্নির কিছুটা অংশ শুনে তারপরে মূল অনুষ্ঠানে প্রবেশ করি।
আপাতত
ওই জায়গাতে তো যাইতে হবে,
সিএনজি না গেলে হাইটা যাওয়া ছাড়া গতি নেই। হ্যাঁ, ব্রিজ পর্যন্ত যাবে। আমার মনে হয় আমরা ওই জায়গাটার কথা সিএনজি আলাদাকে বলা বাদ দিয়ে দে, ঠিক আছে? ওইখানে গিয়া ভাই আরেকটু সামনে আরেকটু সামনে করে তারপর যাই, এটা ছাড়া গতি নেই।
আচ্ছা, এখন আমার তো আবার ওই যে বুঝিস না কমন প্রবলেম,
খিদা লেগে গেছে না?
খিদা লেগে গেছে, পুরো ঢাকা দিয়ে যাইতেছি দোস্ত, না খেয়ে চলে যাবে।
হাজি
না না, কোনটা
কোনটা? আচ্ছা ওইখানে যাই ডিসাইড করে। আচ্ছা মামা, সিএনজি টা আমরা তাহলে ওইখানে নেই, ডাইরেক্ট খাবারের দোকানে নামি, খাওয়া দাওয়া
করে তারপরে সিএনজি পাই বা রিক্সা পাই চলে যাবো।
ওকে, দেন লেটস মুভ।
প্রথমে আমরা পুরান ঢাকা পৌঁছাই, সেখানে রাতে খাওয়া দাওয়া করে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেই।
খুব অল্প সময়ের মধ্যেই কেরানীগঞ্জে আমাদের কাঙ্ক্ষিত স্পটে আমি এবং সুমন পৌঁছে যাই, এবং যেহেতু আমরা জায়গাটার নাম বা অবস্থান স্পেসিফাই করব না কারণ আমরা চাই না, খুব সহজেই ঢাকার আশেপাশের মানুষ এই জায়গায় পৌঁছে যায়। ওকে, তো বন্ধু জায়গা মতন তো চলে আসলাম, এখন আমার মনে হয়
জায়গা মতো বন্ধু চলে আসছি ঠিকই, কিন্তু বন্ধু যে জায়গার মধ্যে আসছি আমার মনে হয় এখানে বেশিক্ষণ আমি থাকতে পারবো না। খুব দ্রুত আমরা কাজগুলো শেষ করে তাড়াতাড়ি জায়গাটা লিক করবো।
দেখ, আমি একটা জিনিস এই কদিনে টের পাইছি, আমরা যে জায়গাগুলোতে যাই ওগুলোতে আমরা যাই নিজের ইচ্ছায়, বাইর হওয়াটা পুরোপুরি অন্য কিছুর ইচ্ছায় হয়। বেশিক্ষণ থাকবি নাকি কম সময় থাকবি নাকি আদৌ বসতেই পারবি না এখানে 10 মিনিট?
বাট আমাদের একটা প্ল্যানিং রাখা উচিত যে তাড়াতাড়ি আমরা জিনিসগুলো
ওইটা তো ওইটা থাকবে।
তো আমরা চল স্টার্ট করে দিই।
হ্যাঁ,
বন্ধুদেরকে পাইলাম আজকে, সবাই কেমন আছেন?
ভালো আছি।
এই যে কষ্ট করে জার্নি করে আসছেন, কোনো সমস্যা হয় নাই তো?
জি না, সমস্যা হয়নি।
ওকে ফাইন, এটা শুনে অন্তত ভালো লাগলো। আমাদের ক্ষেত্রে আবার মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায় জার্নি,
পেইনফুল হয়ে যায় আমাদের জন্য ব্যাপারটা।
আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ আবু সাইদ।
আবু সাইদ, কোথায় থাকেন আপনি?
এখন নারায়ণগঞ্জ জেলা পুতুল্লা থানাতে আছি, শেয়ারচর লালকা গ্রাম।
কোথায়? শেয়ারচর
লালকা
লালকা।
আমার দেশের বাড়ি নেত্রকোনা জেলা শোষণ দুর্গাপুর থানা গোপালপুর গ্রাম।
শোষণ দুর্গাপুর আমরা তো ঘুরে আসছি ভাই আপনাদের এলাকায়, মানে খুব ভালো এলাকাটা, খুব সুন্দর লাগে।
হ্যাঁ পাহাড়ি এলাকা,
পাহাড়ি এলাকা খুব সুন্দর।
আমার বাড়ি একটু ভয় ভয় লাগে, সুন্দর
কারেন্ট নেই তো, ওই যে আমার আমার গ্রামে গেলে আরো বেশি ভয় লাগবে,
এবং জনবসতি অনেক দূরে দূরে।
হ্যাঁ
এত সুন্দর এলাকায় কি ঘটছে?
সেই এলাকার মধ্যে মা দি নামে এক খ্রিস্টান আছে, ওর মা মারা যায়, এটা 89 এর ঘটনা।
১৯৮৯
ওই সময় মা আদির মা মারা যায়। তো আমরা
আদি কি আপনার পরিচিত কেউ ছিল?
হ্যাঁ পরিচিতই।
কিভাবে জানেন? আপনাদের পরিচয়টা আগে আমরা একটু শুনি।
ওই পাহাড়ে আমার বাবা এই মা আদির সাথে কৃষি কাজ করতো আর কি, একসাথে দুজনে পার্টনারে। তারপর ওই মা আদির মা হঠাৎ করে মারা যায়। মা আদির মা মারা যাওয়ার পর ওরা পয়সাওয়ালা ছিল তো অনেক লোকজন দেখতে যায়, মারা যাওয়ার পরে যারা দেখতে যায় ওরা আবার গিফট কিনে নিয়ে যায় দেখার জন্য, মরা দেখার জন্য। মানে মহিলা মরলে শাড়ি কাপড়, পুরুষ মরলে প্যান্ট শার্ট ঘড়ি ওগুলা আর কি, রেডু ওগুলা গিফট দেয়। তো মা আদির মা মারা যাওয়ার পরে খ্রিস্টানদেরকে মাটি দেওয়া হয় আর কি। তো মা আদির মা মারা যাওয়ার পর অনেক জিনিস বিয়ার মধ্যে যেরকম উপহার দেয় এরকম উপহার উঠে উঠলে ওইগুলো আবার কবরের সাথে দিয়ে দেয়। আমি আমার জামাল ভাই, আমার ফুয়াত্ত ভাই থাকে শহীদ, তাকে পারাবসী এক ভাই বন্ধু, আবার কামাল ও জামালের ভাই, ওর নাম কামাল, কামালও থাকে। আমরা চারজন মিলে প্রোগ্রাম করি যে ওই জিনিসটি আজকে রাত্রে যেভাবে হোক উড়াই আনবো। যেদিন মারা গেছে এর পরের দিন মাটি দেওয়া হয়েছে, মাটি দেওয়ার পরে আর কি প্রোগ্রামটা করি, যে জিনিসগুলা দেওয়ার পর
গিফটগুলো যা পাইছে কবরের সাথেই, কবরের নিচে দিয়ে
কবরের সাথে। তো এইগুলো আমরা চারজনে গিয়া উড়াই নিয়ে আসবো। তারপরে 11টার দিকে একসাথে ওই আধা ঘন্টার উপরে লাগে ওই জায়গায় যাইতে। যাওয়ার পরে যে লোকটা পাহারা দিত ওই লোকটা আবার গেছে, ওই টাইমে বাসায় গেছে। আমরা কোদাল নিয়ে যাই, একটা বেলসা নিয়ে যাই, খুন্তি আছে খুন্তি নিয়ে যাই, পাথর টাথর আছে খুন্তি নিয়ে যাই। তো ওরা নতুন মাটি করছে, বেশি কষ্ট হয়নি মাটিটা সরাই।
আমাকে একটু বলেন তো কবর আর বাড়িটার দূরত্ব কতটুকু? মানে
দূরত্ব প্রায় 300 গজের মতই।
কবর থেকে বাড়ি দেখা যায় এরকম?
বাড়ি দেখা যায়, তবে অনেক জঙ্গল সাইডে। তো ওই জায়গার মধ্যে আমরা গিয়ে ওই খুঁড়ি, খোঁড়ার পরে দেখি বাক্সটা বাইর করে এলাই। যখন বাক্সর উপর থেকে মাটিটা সরাই এলাইছি, কফিনটা বাইর করি, বার করার পর
পুরো কফিনটা বের করে ফেলছি।
হ্যাঁ পুরো কফিনটাই বার করছি,
এমন ভাবে করছি না যে কফিন দেখা যাচ্ছে।
আন্দাজ করতে পারতেছি না জিনিসটি কোন মুর্দা দিয়ে দিচ্ছে, কফিনের সাইডে যে কোনো একটা সাইডে দিচ্ছে। যখন কফিনটা বার করি, বার করার সাথে সাথেই টানে দুইজন তিনজন খাড়া থাকে, দুইজনে দেখে কফিনটা একলা করে উল্টে গেছে। হ্যাঁ আপনি আপনি লড়ে গেছে। লড়ে যাওয়ার পর ওই উপরে যে দুইজন ছিল তিনজন ছিল, একটু একজন আবার একটু সাহস বেশি, ওই আমার কাছে আসিল, আমি আবার জিনিসটি খুঁজে খুঁজে উড়াইতেছি। তো ওই জিনিসটা ওরা দুইজনে দেখিয়া দৌড় দিয়া অস্ত করে জায়গা আমাদেরকে না বলে চলে গেছে। আমি ছিলাম ওই গর্তটার ভিতরে, তা আমি ওইদিকে কফিনটা কি হয়েছে না হয়েছে এটা আমি দেখি নাই, ওরা দেখছে। আমি ওই জিনিসটি উড়াই উড়াই ওর কাছে দিতেছি, জামাল ভাই ছিল জামাল ভাইয়ের কাছে দিতেছি, যেমন ঘড়ি শাড়ি ওই জিনিসটা আমি উড়াইতেছি। এই মুহূর্তে ওরা দুজন গেছে, যাওয়ার পরে যেটা সাহস আছে ও অনেক সাহস, দুইজন রয়েছে আর দুজন গেছে। এনে আবার কবরস্থানটার উত্তর পাশ দিয়েই বিশাল বড় একটা বট গাছ আছে, মানে এই বট গাছটা ঘিরেই ওরা কবরস্থানটা বানাইছে। বট গাছ থেকে মোটা একটা ডাল ভেঙে নিচে পড়ে যায়
হঠাৎ
করে রাত্রে, কোন ঝড় তুফান নাই। পড়ে যাওয়ার পরে আমরা আবার গাছের বাড়িটাকে খাই, ছোট ছোট যে ডালি ওই ডালটি আবার আমাদের শরীরে বাড়ি লাগে, আর বড় ডালটাই সাইডে পড়ে। পড়লে আমরা দুজন সব জিনিস ফালাইতে ভয়ে এক দূরে পিস দিকে আর কেউই চাই না, কেড়া কোন দিকে দূরে গেছি, হ্যাঁ কইতে পারবো না আমি হ্যাঁ সাথে আছি কিনা, আমি কইতে পারবো না যে আমার সাথে কি হ্যাঁ আছে।
কবর ওইভাবেই খোলা?
হ্যাঁ কবর ওইভাবেই ফাঁকা ফালাইতে এর দূরে আয় পড়ছি। এটা তো স্বাভাবিক কোনো কিছু না, জ্বর তুফানেও ফালাই নাই, এটা যে কোনো কোনো কিছু
স্বাভাবিক কিছু,
স্বাভাবিক কিছু কোনো কিছুই ফেলাইছে। আয়সা করার পর অসুস্থ হয়ে যাই, জ্বর আসে ওই দিনকাই রাত্রি জ্বর আসে। তো সকালবেলা আমাকে ওই কবিরাজ মহিলার কাছে নিয়ে যায়, সুন্দরীর মা কই এটা হ্যাঁ সবাই, ওর কাছে নিয়ে যায়। ওই বলে যে তোমার ছেলেকে খুব খারাপ একটা জিনিসে আসর করছে, যদি তোমার ছেলেকে ভালো করতে চাও আমি 3টা ফু দিয়ে দিব, ওই 3টা ফু 3 কেজি চাল দিতে দিব। আমরা একটু অভাবই ছিলাম, 3 কেজি চাল দিয়ে দিলে অনেক কষ্ট হইতো আমার বাবা মার। তারপরেও ওই পেটের খুয়া ভাইয়া 2 কেজি চাইলে রাজি করায়। তারপরে মহিলাটা আমাকে একটা ছোট একটা তাবিজ দেয়, যে তাবিজটা নিয়ে যাও, সুবাই সুবাই পানি খাওয়াই দিও, আর কি বলে ওই মহিলাটা আবার সাতটা জিন পালতো, ওই জিনেরাই বলে দেয় ওরে কি কি ওষুধ কাকে দিতে হবে। তো এখান থেকে আমি ভালো হয়ে যাই।
এরপরে আর এই যে আপনারা কবরটা খোলা রেখে চলে আসলেন, ওটা নিয়ে কোনো কিছু হয়
জি? না, সকালবেলা আবার আমি গেছিলাম, সকালবেলা দশটার দিকে আমি ওখানে যাই, গিয়ে ডাল ভাঙ্গা গাছের থেকে যে ডালডা ভাঙছে ওই ডালডা ভাঙ্গা ফাই, ডালডা ভাঙ্গা করে রয়েছে দুই তিনজন খ্রিস্টান মহিলাই, গিয়ারা ডালটারে ছাড়াইয়া ছাড়াইয়া লাকড়ি বানাইতেছে। না, কবরটা বন্ধ করে লাইছে।
ওকে, তার মানে ওভারঅল আপনাদের আর খুব বেশি একটা আর কারো কোনো তেমন সমস্যা হয়নি?
না, আর কেউ সমস্যা হয়নি, শুধু আমারই হয়েছিল।
তবে ঘটনাটা সমস্যা হোক আর না হোক, আপনারা যে কাজটা করেছিলেন এটা সম্পূর্ণই একটা মানে কি বলবো, এটা
আনইথিক্যাল
এবং অন্যায় কাজ, এটা খুব স্বাভাবিক।
অনেক বড় ব্যাপার একটা দুষ্টামি ছিল যে আপনারা মিলে করছিলেন। তো যেটা ওই সময় বলতে নিছিলাম সেটা হচ্ছে এই স্টোরিটা শুনে যেটা মনে পড়লো যে ওই রাজা বাদশাদের কথা, যাদেরকে আমরা ফারাও বলি,
ইজিপশিয়ান কিংস,
ওদের যে পিরামিড বানানো হতো তার ভিতরে এমনকি ওই যে দাস দাসীদেরকেও 100-150 জনকে মেরে ভিতরে ঢুকে রাখা হইতো, যে পরবর্তী লাইফে তারা যখন আবার উঠবে তখন তাদের সাথে দাস দাসীও থাকবে, সম্পদ তো থাকতোই।
এই জন্য আমরা বিভিন্ন হলিউডের অনেক সিনেমাতেও যেটা দেখা হয় যে পিরামিডের ভেতরে অনেক ধরনের সম্পদ দেখায়, আসলে ওখান থেকেই কিন্তু এগুলার কনসেপ্ট নেয়া
যে ওইটার একটা রীতি কি এখনো চলতেছে, মানে আমার কাছে খুব অবাক লাগলো, আমি জানতাম না এটা।
হয়তো আমি নিজেও জানতাম না, আমাদের একটু এই বিষয়টা নিয়ে রেহান ঘাটাঘাটি আসলে আদৌ এই ধরনের ঘটনাটা ঘটছে কিনা। তো আমরা নেক্সট টাইম কোন একটা সময় অবশ্যই এই বিষয়টা নিয়ে কোন একজন ফাদারের সঙ্গে আমরা অবশ্যই একটু আলোচনা করতে চাই। এরপরে কি আর কোন ধরনের কোনো কিছু কি ঘটেছে আপনার লাইফে?
জি হ্যাঁ, আরো অনেকগুলো ঘটনাই আমার সাথে ঘটছে।
যেমন
তৃতীয়তে যে ঘটনাটা ঘটে, এখানে আবার পাশে শ্মশান আছে, ওই যে ঘটনাটা
পাশাপাশি কি
পাশাপাশি শ্মশানঘাট, শ্মশানঘাটটা আমাদের শুধু হাজং ত্রারে খবর দিত, পড়াইতো আর কি,
পড়াইতো।
ছোট ছিলাম তো, গাছে বড় বড় গাছ, সব গজারি গাছ, গাছে আমি উঠতে পারতাম না, গাছের থেকে মরা ডাল ভাঙতে পারতাম না, যেগুলো বাতাসে ভাঙ্গা নিচে পালায় ওগুলা কুড়াইতাম লাকড়ির জন্য। তারপরে চিন্তা করলাম যে ওই কয়টা লুয়ে গেলে মায় যদি মারে, ওই শ্মশান ঘাটে অনেক লাকড়ি টাকড়ি পড়ে রয়েছে, বাঁশ টাস পুড়িয়া মানে অর্ধেক অর্ধেক করে ফালাইয়া দিয়ে দিছে, অনেক বাঁশ পড়ে রয়েছে। আমি ভাবলাম যে ওই বাঁশ নিয়ে আসি, বাঁশ মানে খাড়ের লাকড়িও পাইছি টুকরা টুকরা আর কি, সরস
এগুলো কি অলরেডি অর্ধেক
অর্ধেক পুরা,
তার মানে এখানে কাউকে এই লাকড়ি গুলা দিয়ে
বান দিয়া বাসায় নিয়ে আসি। ওনে আমার কোনো কিছু হয় নাই, বাসায় আসার পরে দিয়ে আমার জ্বর উড়ে, আমার মায় কইতেছে গোসল করে আস, খাবার দিই। তো আমি গোসল করছি না, আমি বুঝি না কিদা লাগবে, এখন তোরে ঘরে চাইলে যে দিই তুই চাইলে দাঁড়িকা, রাগেই খাইছি। তারপরে আমার ফুয়াত্ত ভাই আমার বাড়িতে ওরাও তাহে, আমার ফুয়াত্ত বাড়ি কই ভাই চল ফুহুরা বাড়ির জায়গা, ওখান থেকে বেড়াই আসি, অনেক ভালো মন্দ খাওয়াইবো, আমার পেটে খুব খিদা। যাচ্ছি আসরের টাইমে বাড়ি থেকে রওনা হই, আমার ফুদের বাড়ি 20-30 কিলোমিটার দূরে, হেঁটেই যাবো, ওইখানে গাড়ি চলে পাহাড়ি রাস্তা। আমরা দুই ভাই হাইটে যাইতেছি, পুড়িমারি বাজার পার হয়ে গেছি, চারোবারা বাজারের কাছে, চারোবারা বাজারের কাছে এনে 4-5টা গুরুস্থান আছে। দুই ভাই যাওয়ার পরে আমি দেখতেছি ওই কবরটার কাছে দুইটা ছোট ছোট বাচ্চা বৈশা কান্তাস, তারপরে 12টা বাজে সময়, এমন ফুদের বাড়িতে যাইতে পারিনি, আরো অনেক দূরে চান্নি যাচ্ছিল, কবরের পাশে বসে কাঁদতেছে।
একটা কবরের পাশে নাকি কবরস্থানের পাশে বসে?
কবরস্থান 4-5টা কবরস্থান এনে,
আচ্ছা আচ্ছা,
ওইটাও পারিবারিক কবরস্থান। তা আমি বাচ্চাটির সাথে গিয়ে কথা বলি, এই তোমরা এনে কান্তাস কে, তোমার বাসা কই, আমার সাথে কোনো কথা কয় না, কান্তি আছে বলে হাত দিয়ে ধরবার যাই। আমার ভাই আবার এই দিদি আমার কোথায় যায়, তুই কার সাথে আবল তাবল কথা বলতেছিস? আমি বলি দেখ না ভাই, দুইটা ছেলে এনো কান্তাসে, বাচ্চা ছোট ছোট বাচ্চা, কোন বাড়ির থেকে গেবে না এর এনো করে দিছে, চল এই বাচ্চাটিকে বাসার দিয়ে গে। জিজ্ঞেস করতেছি বাচ্চাটিরা যে কোন কই যাবে তোমরা, বাচ্চাটি কোনো কথা বলে না। আমার ভাই বিশ্বাস করতেছে না যে ওই জায়গার মধ্যে এই দুইটা ছেলের সাথে আমি কথা বলতেছি, দেখতেছি দুইটা ছেলে খুব সুন্দর, আমার ভাই ওই ছেলেগুলোকে দেখতে পারতেছে না, বাচ্চা দুইটার দিকে এমন মায়া লাগছে যে আমি বাচ্চা দুইটার যে কোনো বাসাত নিয়ে দিয়ে আসবো। তো বাচ্চাগুলো আমি দরবার চাই, আমার ভাই আমার থাপ্পা দিয়ে থাক এদিকে কই যেতে কবর, ওই না আমি বাচ্চাটি নিয়ে যাম। তারপর বাচ্চার কাছে যাই, বাচ্চাটার আমি ধরি, এমনি চায়ে রয়েছি, তো হঠাৎ করে আমি চোখের পাতিটা মারতে পারলাম না, বাচ্চাটা ছুঁয়ে দিছি আমি, হঠাৎ করে নাই উদা হয়ে গেছে, কোনো কিছু দেখার পর হঠাৎ করে নাই হয়ে গেছে বাচ্চাগুলো, এনে আমি দেখলাম এখন নাই, বিশাল একটা ভয় পেয়ে গেছি আমি, ভাই আমার আগে থেকেই ভয় পেয়ে গেছে, আমি যখন আবল তাবল কইতেছি যেন বাচ্চা দুই আগেই ভয় পেয়ে গেছে, ওই আমাকে আবার এন থেকে কান্দ করে নিয়ে যায়, এমন দুর্বল হয়ে যাই মানে হাঁটতে পারতাছি না। ফুদের বাড়িতে যাই, যাওয়ার পরে ফুফু আমার বাদ দেয়, তারপরে আমার আরেক ফুফু আবার রানীপুর তাই আমার খাই খাওয়া ফুতার পরে শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পরে এমন জ্বর আমার শরীরে আসছে অনেক জ্বর। তো এখানে আবার কোন হসপিটাল নাই, কোন ডাক্তারও নাই, আমার ফুহুর বাড়ির থেকে 4-5 কিলোমিটার দূরে ডাক্তার। ওই ডাক্তারের কাছে তাইকে ওষুধ আনছে আমার ফুফাই গিয়ে, ওষুধ খাওয়াইছে, আমার জ্বর একটু কমে নাই। আমার ফুফু কইতেছে কয় বড় বইনের বাড়িতে লিয়ে যা, ওখানে একটা বড় একটা কবিরাজ আছে, কবিরাজ ঝাড়াইলে মানে অনেক রাত্রে আইসে এর লেগে মানে জ্বর ডাইছে। বইটাই পাইছিনি কবিরাজের বারাত দুজনে নিয়ে যায় কুলে করিয়া, কবিরাজ আমার ধরে ধরার পরে একটা কথাই কইছে, ছেলেটারে খাওয়ায় তারপরে নিয়ে আসছো, আগে নিয়ে আসতে পারলা না, তোমার ছেলে এটা তো খাইয়া লাইছে। ওই কবিরাজ আমার এমন বান্দা সন্দা করিয়া দেয়, তাবিজ দেয়, কোন কাজ হয় না। এক সপ্তাহ যায়, এক সপ্তাহ পর আবার ওই কবিরাজদের দেখায় আমার বাসায় নিয়ে আসে। 3 মাস এখানে অসুস্থ পড়ে থাকি, বিছনা থেকে উঠতে পারি না, দাস তো ভূমি। তারপর এক হুজুর আমাদের এই গ্রামে ইমাম সাহেব আমার কি ধোয়া টোয়া পুলে আমার মুখের মধ্যে ফুদে। এরপরের দিন থেকে আমি স্বাভাবিক হয়ে গেছি।
মাঝে বলছিলেন যে আপনার মানে ফুফার কথা বলছিলেন যে উনি কোন একটা দুর্ঘটনায় এই ধরনের কিছু একটা,
জি হ্যাঁ,
সেটা কি ছিল?
ফুফা আমাদের এখানে যারা দুর্গাপুরের আছে তারা অবশ্যই চিনতে পাবে, পাহাড়ে বড় গুফনা কইরা একটা নাম আছে পাহাড়ে।
ডর মানে ভয়।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, আপনারা সবাই শুনছেন ডর ABC রেডিও FM 89.2 এ। জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আপনি যদি এই মোস্ট হন্টেড শোটিতে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমরা অপেক্ষায় আছি আপনার, ঠিক 3 মিনিট পরেই ফিরব। ডর বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে ভৌতিক বিভিন্ন জায়গা খুঁজে বের করে পুরো সপ্তাহব্যাপী সেখানে ভৌতিক জায়গার ঘটনা সহ বেশ কয়েকজন বন্ধু নিয়ে গিয়ে তাদের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো একেবারে সেই পরিবেশে গভীর আধারে বসে ধারণ করা হয়, যা আপনারা শুনতে পান প্রতি বৃহস্পতিবার রাত 11:20। যারা ডরে যোগ দিতে চান তাদের শুধুমাত্র দুটো জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে অন্য কোনো রেডিও শোতে আপনি অংশগ্রহণ করেননি, এবং 2 নম্বর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অ্যাডভেঞ্চারাস জায়গাগুলো ঘুরে দেখার মতো অ্যাডভেঞ্চারাস আপনি। আপনি যদি মনে করেন ABC-র এই টিমের সাথে যোগ দিয়ে আপনার জীবনের ভৌতিক ঘটনাগুলো লাখো মানুষকে আপনি ABC রেডিও ডর অনুষ্ঠানে শোনাতে চান তাহলে আপনি যোগ দিতে পারেন। আমাদের এখানে ফোন নম্বর আছে, সেই ফোনে ফোন করে আপনার জীবনের ভৌতিক ঘটনার সারাংশটুকু বলতে হবে খুব ছোট করে। ফোন নম্বরটা মনে করিয়ে দিচ্ছি, 09613892892। আমি আবারও বলছি 09613892892 এই নম্বরে। প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি সেই হন্টেড প্লেসটিতে যেখানে বসে সুমন এবং রেহান আজকের অতিথিদের জীবনের ভৌতিক ঘটনাগুলো শুনেছে এবং লাখো মানুষকে শোনাচ্ছে, গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানটায় আমরা বিরতি নিয়েছিলাম।
পাহাড়ের নাম আমরা বলি বড় গুফনা। এই গুফনা দিয়ে দিন হোক রাত্রে হোক যে কোনো লোক যাওয়া আসা করে। তো 2টা টাইম আছে, দুপুর 12:30টার দিকে ওই টাইমে যদি কেউ এখান দিয়ে যায় তা তার একটু জ্বর হইলে হইব, যে কোনো একটা কিছু হবেই।
ওই পাহাড়ের রাস্তা,
ওই পাহাড়ের চিবি দিয়া মানে 2 সাইডে 2টা পাহাড়, মাঝে দিয়া চিপা 2 পায়ে একটা রাস্তা, মানে একজন মানুষ আইটা যাইতে পারবো শুধু খালি, এরকম একটা রাস্তা। তো ওই রাস্তা দিয়া অনেক জঙ্গল চতুর্দিক দিয়া ওই রাস্তায় আমার ফুফা যায় ভারতে,
বর্ডার
এলাকায় যায়, ইন্ডিয়া যায়, ইন্ডিয়ার থেকে গিয়া লাকড়ি আনে, মোটা মোটা গাছ যেটি 1 কেজি 1.5 কেজি হবে ওটি আবার উনি একলাই নিয়ে আসতে পারত। ইন্ডিয়া থেকে গিয়া গাছ কাটিয়া এই রাস্তাতে নিয়ে আসতো
চোরাই পথে।
হ্যাঁ, চোরাই পথ। দুপুর দিকে যায়, দুপুর 12টার দিকে যায় টাকরি আনতে। তো এদিনকার সন্ধ্যা ছয়টা সাতটা বাজে, এখনো বাসায় আছে না। অন্যদিন তিনটা বারোটা বাজে গেলে, তিনটা চারটা বাজে আবার বাসায় চলে
আসতো।
তো এদিনকে আর বাসায় আসতেছে না, ফুফু গিয়া বলে, আব্বারে গিয়া কয় যে ভাইয়া তোমাদের জামাই তো সন্ধ্যা হয়ে গেছে, এখনো আসে নাই। আসে নাই মনে হয় কোন সমস্যা আছে, ওইছে সেই জন্য দেরি করতেছে। যা আয়সা করবো, রাত্রে বারোটা এগারোটা বাজে ওই টাইমে, এগারোটার সময় আমি আবার যাই বীর সাহেবের জন্য। অনেক জায়গার মধ্যে দোকান পাড়ে খোঁজাখুঁজি করি, তো খোঁজাখুঁজি করতে করতে পাহাড়ে যাই, যেহেতু লাকড়িয়ানবার গেছে তো আমরা পাহাড়ে যাই, একজন এক দিকে যাই।
যে পাহাড়টার কথা আপনি বলছিলেন যে সমস্যা হয়,
জি জি, ওই পাহাড়ের ওই রাস্তা কয়েকটাই আছে, মানে এক রাস্তা দিয়ে একজন দুজন দুজন করে যাইতেছে, একলা যাইবার আবার কেউ সাহস পায় না। যে ওই রাস্তায় দুজন গেছে, ওই রাস্তায় দুজন গেছে, তো বাইরেনি পর ওই বড় গুফনাথ যেটা বলে, ওই বড় গুফনাথ দিয়া আমি আমার যে ফুফার ছেলে আর আমার আব্বা আমরা তিনজন একসাথে যাই। যাওয়ার পর ওই গুফনাডার যখন সামনে যাই, যাওয়ার পরে গিয়া দিই আমার ফুফা উফুতে এমনে অর্ধেকটা মাথা নিচ দিকে পড়ে রয়েছে, একটা গর্ত আছে সাইডে ছোট একটা গর্ত, ওই গর্তটার ভিতরে মাথাটা ঢুকে রয়েছে আর পুরা বডিটা উপরে পড়ে রয়েছে, কাঠটা সাইডে পড়ে রয়েছে, কাঠও বিশাল বড় কাঠ সাইডে পড়ে রয়েছে। আমরা তো আমার বাবা এবার গিয়ে হাইরা দেখে হাইরাই পিঠের মাঝে এমনি করে থাপা দিয়া ধরে, ধরার পর দিয়া পিঠের থেকে যে জামাটা ছিল শরীরের চামড়াটা সহ জামাটার মধ্যে বাজিয়া উঠে আয়া পরে, জামাটা ছুটে আয়া পরে তিন চারজনে ধরা দিয়ে চিৎকার দিই। চিৎকার দেওয়ার পরে সবাই একখানে টাসকরণ যাইতেছে না, এমন ভাবে যেমন আগুন দিয়া সিদ্ধ করে দিচ্ছে, জামা কাপড়ের সাথে শরীরের চামড়া ছিলাইলে আলু সিদ্ধ করে ছিলাইলে যেরকম উড়ে না, এরকম শরীরের চামড়াটা কাপড়ের সাথে বাজে বাজে উঠতে থাকা। তো তিন চারজনে দূরে দৌড়াদৌড়ি করে বাড়িতে আনে, আনে আর গোসল করাইতে পারে না, যে পুরা শরীর
গোসল করানো সম্ভব না,
গোসল করাইতে পারে না, পুরাটা শরীর পুড়ে গেছে, কালো বিস্ত্রি হয়ে গেছে।
আশেপাশে আপনারা গাছের আশেপাশে কোন আগুন জ্বালানোর সাইন সিগনেচার কিছু দেখেন নাই যেখানে উনি পড়েছিল?
না, এখানে কোনো কিচ্ছু না, শুধু জঙ্গল সবুজ।
এমনকি যেই জায়গাটাতে আগুন লাগানো হয় জায়গাটা তো কালো হয়ে থাকে?
হ্যাঁ, জায়গাটাও কালো হয়ে থাকে। তবে যা জিনিসটা যখন জামাটা খুব কষ্ট করে খুলে, খোলার পর দিয়া এরকম পাঁচটা আঙ্গুলের ছাপ পাওয়া যায় পিডের মাধ্যমে, রক্ত লাল হয়ে যায় লেগে রয়েছে, লাল দেখা যাইতেছে পাঁচটা আঙ্গুল, হাতের পাঁচটা আঙ্গুল যেরকম, এরকম পাঁচটা আঙ্গুলের ছাপ দেওয়া যায় পিডের মাধ্যমে, মানে পিছন দিকতে এমনি থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় দেওয়া যায় এমনি ভূতে পড়ছিল মুখটা নিচ দিকে দিয়া, এই ফরাতি মনে করেন আর লড়ার মতো ক্ষমতা হয়নি। তারপর লাস্ট আইনে আমরা মাড়ি টাড়ি দিই, মাড়ি দেওয়ার পরে আমার ফুফু বইতেছে কয় ভাই তোমরা জামাইরা মনে হয় কেউ অ্যাসিড মাইরা পুড়িয়া লাইছে, পুড়িয়া মারছে। কয় রে এই শিবির ভিতরে এই পাহাড়ের মধ্যে কেডাই অ্যাসিড মারবো, তোর জামাইয়ের তো কোনো শত্রু নাই, কে অ্যাসিড মারবো?
তাছাড়া রেহান কার্ড গুলো কিন্তু এখানেই ছিল।
হ্যাঁ জি,
কার্ড গুলো এখানে চুরি করে নিয়ে গেছে,
তো কার্ডও এখানেই আছে, কার্ডটাও সাইডে পড়ে রয়েছে। পরে কইতেছে কয় আমরা কি কবিরাজের কাছে গিয়ে দেখবো কি হয়েছে, কবিরাজা তো কয়ে দিব যে কিভাবে কি হয়েছে, কেউ কি মারছে নাকি, মারলেও বিটি কয়ে দিব। তো মহিলার কাছে যায়, মহিলা আয়না পরীক্ষা দেয়, আয়নার ভিতরে একটা গ্লাসের মধ্যে কি বলে ওই গ্লাসের মধ্যে সব পাশে দেখতে পায়। মহিলা যা বললো যে দুইটা জিন স্বামী স্ত্রী, তোর জামাইয়া তো অনেক ক্ষতি করবার চাইছিল, ওদেরকে মারবার গিয়ে নিজে মরছে, ওর কাছে একটা খুর হয়েছিল যেটা গাছ এতটুকু ছোট জিনিসটা এক হাত হবে কিন্তু বড় বড় গাছ কাইটে লাগিয়ে যায় ওটা দিয়া, ইন্ডিয়ান খুর যেটা বলে, তো ওই খুরটা মাথা মাথা যে গাছটা ছিল ওই গাছটা থেকে হাতে নে ওদেরকে আঘাত করার জন্য। জিন পরি দুজনে এখানে মিলামিশাই ছিল ওই রাস্তাটার মধ্যে, ওই দেখতে পায় দুইটা ছায়া ওর সামনে দেয়ানিবিনি করতেছে, তাই ওই সাহস করে দাওটা লইয়া চাইছিল যে লোয়াটা হাতে থাকলে কিছু হবে না, ওই জিনিসটা দেখতে পারে, ওই সামনে একটু দাও দেয়া বাড়ি দেয় আর কি, সামনে দিয়ে বাড়ি দেওয়ার পর হঠাৎ করে সামনের থেকে ছায়াটা পিছন দিকে যাবে, পিছন দিয়ে গিয়া পিছন দিয়ে থাপাড়া দেয় সামনে দিয়ে আসছে, ঘুরান মেরে পিছন দিকে যায়, পিছন দিয়ে গিয়া থাপাড়া দেয়, দেওয়ার পরে তোর স্বামী এনে মারা গেছে, মরে যায়।
সেই কবিরাজ আয়না পড়া দিয়ে বলেছে,
কবিরাজে বলছে
মাঝে যে প্রশ্নটা আপনাকে একটু করেছিল যে যখন উনার লাশটা পেয়েছেন এর আশেপাশের কোন ঘাসের মধ্যে কোন ধরনের আগুনের, কোন ধরনের পুড়ে যাওয়ার, কোন ধরনের হস্তাদস্তির ছাপ
না, কোনো কিছু ছিল না, কোনো কিছু ছিল না, সাধারণভাবে পড়ে গেছে
মাথা, মানে
একটা আছে ঘোরাঘুরি করলেও কিন্তু অনেকটি গাছের পাতা লতা বাইঙ্গিয়া থাকে, কিন্তু অনেক ঘোরাঘুরি করার সময় নেই, ডাইরেক্ট সরাসরি ভাবে যে পরে উহুতে পরে, এই উহুতে পরা থেকেই
আমার কয়েকটা বিষয়ে মনে হচ্ছিল যে উনি যখন অ্যাসিডের কথা বলল, যে আমি একবার চিন্তা করেছিলাম হয়তোবা কোনো কারোর সঙ্গে যেহেতু চোরাই কাটানা হয় শত্রুতার বশত কিছু হতে পারে, বাট উনি যেটা বলল যে তার কোনো শত্রুতা বা এই ধরনের কোনো কিছু ছিল না, হয়তোবা আপনারা সেটা জানেন। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে অ্যাসিড দিয়ে যদি পোড়ানো হয় আমার মনে হয়
জামাকাপড়ের উপর দিয়ে ঢাললে রিয়াকশনটা অন্যরকম,
জামাকাপড়টা হ্যাঁ রাইট, এটা খুব স্ট্রং একটা পাঞ্চ। অ্যাসিড যদি শার্টের উপর দিয়ে ঢালে তাছাড়া হচ্ছে কেউ যদি কাউকে এইভাবে অ্যাসিড ঢালতে হয় তার আগে মিনিমাম তার একটা ধস্তাধস্তির একটা বিষয় আছে, সেই ধস্তাধস্তির
অনেক পার্শ্বপার্শ্বী হবে, জঙ্গল টঙ্গল ভাঙ্গা থাকবে,
এবং আসলে অ্যাবসোলিউটলি এটা মানে কি
বলতে একটা বিষয়। আমি লোকটার কথা আমি চিন্তা করি যে ফার্স্ট তাকে ধরছে এবং সাথে চামড়া উঠে
ওনার বাবা,
আমার বাবা,
আর সবচেয়ে লাস্টার যদি একটু চিন্তা কর যে লাস্টার কি বিভৎস হইতে পারে ওই মুহূর্তে রাতের বেলা এই ধরনের বিভৎস লাশ দেখা।
যাই হোক, এরকম ঘটনায় আমার দুইটা ফুপা ছিল, দুইটা ফুপাই মরছে, মারা গেছে।
এটা কি ওই জায়গাতে না অন্য একটা জায়গা?
অন্য একটা, এই যে আমি যে জায়গায় গেছিলাম আমার ফুফুর বাড়ি, ওই বাড়িতে ওই বাড়ির ফুফু।
আচ্ছা আচ্ছা, সেই বাড়ি কি হয়েছে ঘটনা?
ওই আবার রাত্রে গান বাজনা করতো ওই কবিরাজের সাথে, যে কবিরাজ আমার যাচ্ছিল, তো গান বাজনা করে রাত্রে ১২টা বাজে বাসায় আসে। আসার টাইমে রাস্তার মধ্যে যখন একটা ছড়া আছে, ছড়ার আমাদের মাজার সমান ফানি, ওই ফানিটা যখন একলাই এসে উঠছে, অন্যরা যার জির বাড়ির বাসায় গেছে, নিজের বাসায় এসে নিজের বাসার সাথে একটা ছড়া আছে, ওই ছড়াটা ছোট একটা নদী আর কি,
মানে পাহাড়ি এলাকার
ছড়া বলা হয়। এই ছড়াটা যখন পায়ের হয় তো মাজা সমান ফানি, মজার সমান ওই ফানিটার মধ্যে যখন নামে, নামলে ওই ফানিতে মনে করেন যে ওর গেটে গাড়ির মধ্যে ধরিয়া এই অলৌকিক ভাবে মানে গার মটকাইয়া দেয়, ওই ফানি নামার পরে দিই, মটকাই দিলে ওই ফানিতে বাসা পড়ে, কারণ নগতে কোনো চিৎকার দেওয়ার সময় পায়নি।
কয়টা বাজে
সময়? ওই সময় রাত্র ১:৩০ বাজে, সারা রাত্র বাসায় আসে না। আমার ফুফু মনে করে যে মনে হয় গানই রয়েছে, তবে আসেনি, মনে হচ্ছে সকালে আসবে, তো সকালে আসে না। যখন আমার ফুফু আবার গরু পালতো, গরু নিয়ে ওই সরার পরে আবার ডিগরা দেয় ঘাস খাওয়ার জন্য,
ঘাস খাওয়ার জন্য
ওই সরার পরে গরু নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখে আমার ফুফা পড়ে রয়েছে সাইডে দাবাই জড়িয়েছে জঙ্গলের সাইডে, সরার সাইডে দিয়ে আবার জঙ্গল আছে, সরু সরু ঝুঁকটা আছে, ওই সাইডে দিয়ে ফানির মাদে বাইশ চড়িয়েছে আমার ফুফা।
পরে লাশের মধ্যে কোন ধরনের কোন চিহ্ন বা কোনো কিছু? কোনো
গার মটকানো ছিল শুধু খালি,
তোলার পর দেখেছেন যে
গারটা পিছন দিয়ে ঘুরে রয়েছে, মানে আমার যেমন সামনে দিয়ে ওই
পুরো মুখ সহ পেছন দিকে,
মুখের চেহারাটা যে চেহারাটা তাই পিছন দিকে,
পিছন দিকে
বডি যার সামনে দিকে থাকে।
এটা আপনি দেখেছিলেন?
হ্যাঁ, এই লাশটাও আমি দেখছি, আমার দুইটা ফুফাই এভাবে মারা গেছে।
আচ্ছা, আপনার লাইফে কি আর কিছু ঘটেছে আপনার ব্যক্তিগত?
যে আমার লাইফে আর একটা ঘটনা, যখন ২০০১ এর ঘটনা, এটা আমি একটি মেয়েকে ভালোবাসতাম, প্রায় মাস ৬ মাস মেয়েটির সাথে আমার কথাবার্তা হয়, মেয়েটি আমার আরো আগে থেকে পছন্দ করত। তো মেয়েটি আমাকে বলে একদিন যে তোমার সাথে তো ঠিক মতো কথা বলার সময় পাই না, আজকে রাত্রে ১২টা বাজে তুমি পুকুর পারে ওই শিমুল গাছটার তলে আইসো, তোমার সাথে অনেক কথা আছে। রাত্রে ১২টা বাজে আমি ওই জায়গায় যাই, যাওয়ার পর দেখি মেয়েটি শিমুল গাছ তলে বসে রয়েছে। আমি আবার ধূমপান করি অনেক আগে থেকে, একটা সিগারেট ধরাইছি, ধরাইয়া মেয়েটির কাছে গেছি। আমি যখন কাছে গেছি, যেমন আমার তো ওয় আবার বৈশা ছিল, ওইটা দাঁড়ায় গেছে, দাঁড়ায়া ওয় আমি এক কাইক আগুয়াই, ওয় এক কাইক পাচ্ছে কাছে আসে না। আমি বলতেছি যে তুমি আমার কইলা যে আমি আসতাম, আমি তো তোমার হাইদা কইছি না যে রাত্রে ১২টা তুমি আসো, তুমি আমার কইছো আসবো লাগে, এখন আমি আসছি তুমি যাবো কেন? ওয় আমার কাছে আয় না। দুই তিনবার আমি ডাক দেওয়ার পরে কইতে থাকো সিগারেটটা ফেলাই দাও, আমি মাত্রই সিগারেটটা ধরাইছি, হবে এখনো একটানো খাই নাই, তো এখনই ফেলাই দেবো গে, আরো পরে ফেলাম। সিগারেটটা নিয়ে আমি কাছে যাই, ওই সরিয়া থাকা, ওই আমার কাছে আসে না, খালি আমার বলতেছে যে সিগারেটটা ফেলাই দাও। হঠাৎ করে কইতে থাকো না হাত মুখ ধুমো, ঠিক আছে তো পুকুরের গাঠলাতে নামো, তো ওয়াকে হাত মুখ ধুইতেছে, আমিও নামি, জয় যখন দইতেছে যাকে আমিও দই। ওখানে গেছি, যাওয়ার পরে ও আবার পানিতে নেমে উঠছে আমার দিকে, কিন্তু কোনো পানি লড়তেছে না, এত আস্তে আস্তে যেমন লাগতেছে ও আগাইতেছে, একটু পানি লড়ে না,
কোনো ঢেউ বা
কোনো ঢেউ টু কোনো কিছু হইতেছে না। ও গিয়ে মাজা পানির মধ্যে নেমে গেছে, নামে যাইলেও আমি দেখতেছি ওই পানির উপরেই খেলা রয়েছে। ঘিরে এনে আমি সকালবেলা গোসল করছি যে এত পানি জায়গার মধ্যে, আর ওর দিয়ে যে এখন আডু পানি হয় না, ও যখন নিচে নামছে আমি নিচে এখন পানি নামাইছি, আডুর পানির মধ্যে যখন পাউডার নামাইছি, নামানোর পর এতটুকু নিচে হয়ে গেছে আমার আডু, আর ও দিয়ে পানির উপরে আমার ভয় লেগে গেছে যে ওটা তো হয় না, আমার প্রেমিকা না, তো অন্য কিছু, ভয় লাগলে আমি আস্তে আস্তে আমার শরীরের উপরে উঠে যাই, পুকুরের পাড়ে যাই নিচের দিকে। পরে ওই আমার আমার ডাক্তার আছে, ভাই কিসে তুমি আমার নামে উঠে গেলে? আমি তুমি কাছে আসো না এরকম যখন কইতেছি, ওই আমার ডাক দে, তুমি আসো হাত ধরতেছি। তা আমি যখন আবার পুকুরে যখন আমার কাছে আইতেছে না, তখন আমি থাপড় দিয়ে আবার ধরবার চাইছিলাম। ধরবার যখন চাই তখন আমি ধরতে পারি না, যখন থাপাটা দিছি থাপাটা দিতেই অনেকটা মাছ হয়ে গেছে। যাওয়ার পরে আমি দৌড়তে উঠছি উপরে, উঠতে আর হ্যাগর হ্যাদের বাসাতে গেছি, আবার প্রেমিকার বাসাতে গেছি দৌড় দিয়ে এই পুকুরের পাশে বাসা। যেন আবার আমার একটা বন্ধু ছিল বাসায় গিয়ে, তোমার নামের আমার এক বন্ধু আছে, পরে ডাক দিয়ে উড়েছি। পরে কইছে ও মুখের নামে একটা ফোন দিত নাম্বারে, ওই ফোন দিছে, ফোন দেওয়ার পর আমার প্রেমিকার বাবাই ধরছে। হ্যাঁ আবার চাচা কচাচা ও কি ঘরে আছে? কইতাছে কহ তো সন্ধ্যা সময় তো কে ঘরে, আর বাইরে সন্ধ্যা সময় কোন শয়তানের সাথে জানি কথা কইবার চাইছিল লেগা ওরে লগাই না বুঝাইছি।
ওনারা চেকে রাখছে সে বের হতে না পারে, কনফার্ম যে সে আর বাসা থেকে বাইর হয় না।
বাইর হয় নাই, হ্যাঁ জি, বাইর হয় নাই সন্ধ্যার সময় থেকে। আমি কার সাথে কথা কইলাম, আয় তো তোরে তোরে লয়ে গিয়ে দিই তো। আমরা দুইজনে আবার যাই, গেলে কে অনেকে আর কিছু তা, হ্যাঁ কিচ্ছু না,
কিচ্ছু
কিচ্ছু গিয়ে পাইনি। তারপর এন থেকে আবার আমি বাসায় চলে যাই।
এরপরে আর কোন ধরনের কোন
এই ধরনের এর সাথে আর কোন ঘটনা ঘটে না।
ওই রাতে আপনার কোন প্রবলেম হয়
না? ওই রাত্রে আমার কোন প্রবলেম হয় না।
যাই হোক, মানে এটা যেটা মনে হচ্ছে যে আপনার খুব হয়তোবা কোন বড় ধরনের কিছু একটা হইল হইতে পারত, জানি না আপনার হাতের সেই আগুন কোন না কোন ভাবে আপনাকে সেভ করেছে
কিনা,
আমরা এটা জানি না। এটা কতটুকু আসলে এটা আদৌ কতটুকু সত্য বা কি,
তবে আগুনটা আমার খুবই বিশ্বাস, আগুনটাই আমার কাছে
হয়তোবা আপনাকে বাঁচিয়েছে। এরপরে কি আর কোন ধরনের কোনো কিছু ঘটেছে আপনার সঙ্গে?
পরবর্তীতে যে ঘটনাটি ঘটে সেটি নারায়ণগঞ্জ।
আচ্ছা, ওখান থেকে আপনি তখন
নারায়ণগঞ্জে চলে
আসছেন?
যে আমি তো যে এলাকাটা আমাদের ঢুকছি ওই এলাকাটাই পুরাটাই জার্জির কবরস্থান ছিল। এখন রুম বাসা ভাড়া দেওয়ার জন্য সমস্ত কবর টবর ভাঙ্গিয়া সব পাইলিং করে বিল্ডিং উড়ায় উড়ায় ভাড়া দিতেছে। গুরুস্থান ছিল, গুরুস্থানও ভাঙ্গিয়া এরা বাসা করছে। আমি যে লালখা গ্রামটার মধ্যে থাকি, দশ থেকে বারোটা বিল্ডিং এর কাজ আমি নিজে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কবর ভাঙ্গিয়ে এই বিল্ডিংটি করা হয়েছে। ফুয়াত্তু ভাই আছে, যে ফুয়াত্তু ভাই আমার শুরু থেকে বাসায় আনছে সবসময়, বেশিরভাগ ওই আমার সাথে থাকে আমার বন্ধুর মতো, ওই আমার সাথে ছিল। ওরে ওই আমার কইতাছে সাইদ চল আজকে জালকুড়ি বন্ধে থেকে ইয়ে মাছ ধরে নিয়ে আসি, বিল আছে জালকুড়ি জালকুড়ি করে
গ্রামের ভিতরে।
হ্যাঁ গ্রামের ভিতরে পুতুল্লা স্টেডিয়ামের উত্তর পাশে।
আচ্ছা 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 আচ্ছা।
আনুমানিক দশটার দিকে আমি যাই, আমার ভাই যায়, আরো একজন আসিল, তিনজন আমরা এন থেকে গেছি। গিয়ে যখন জাল খাওয়াইতেছি, মানে কন্যা জাল পুকুরে ছুড়ে মারতে
হয়,
আমরা আবার পেঁচায় আমার মুখ কথা নিয়ে জায়গা লইব, দুইজন দুই মাথা ধরিয়া মানে টান দিই, এই মাথার থেকে এই মাথা পর্যন্ত পুরাটা পুকুরি ছায়া দিব। চতুর্দিক দিয়ে মাছ ধরতেছে, একটা জায়গার মধ্যে কেউ জাল খেয়েও দেয় না, কেউ মাছ ধরতে যায় না।
কেন?
এই মাঝে যে জায়গাটা, এই জায়গাটা আমাদের চারটা বাঁশঘর আছে, চার জায়গা আমরা চাইছিলাম এটার মাঝে দেনে যাবো, এনে যখন কেউ খেয়ে দেয় না সব মাছ গিয়ে নিজের হয়েছে। তো এই জায়গাটা এতই গভীর, 100 ফিটের উপর হইব গভীর, কিন্তু এই জায়গার মধ্যে কেউ যাইতে পারে না নিচে, এতটুকুই গভীর। ওই জায়গার মধ্যে গিয়া জাল্লা ছাড়ি
নৌকা নিয়ে
সাঁতরায়, মাঝামাঝি যখন ওই চারটা বাঁশঘরা ওইটার মাঝামাঝি গেছি, গিয়ে দুজন জাল ছাড়িয়ে দিচ্ছি, কোশ্চেন জাল ছাড়িয়ে দিই। জালটা ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে আমার হাতে যে বটটা ছিল, জালের যে রশিটা, এই রশিটা হাতে বান্ধা থাকে, ওই বন্ধাটা হঠাৎ করে খুলে গেছে আমার হাতের দিকে, জালও ছেড়ে দিছি, জাল তো অনেক গভীর গেছে, জাল ফামুনা পিছায় রসি না পাই। তো জামাল বাইরে কইতাছি, ভাই জাল ছাড়ছো? ছাড়ছি ভাই, হাতে তো সুতা ছুটে গেছে। সুতা ছুটে গেছে বেটা, আরেক বেটার জাল, আমি যদি জালটা যদি না উড়ায় নিতে পারি তাহলে জরিমানা দিতে হইব 500 টাকা। পানিতে ডুব দিয়ে ওয়াটারে বিস্তাইতেছি সুতাটারে, ওয়াও পাইতেছে না, আমিও পাইতেছি না। তো অনেকক্ষণ ডুবানির পরে দেয়া, হঠাৎ করে জালের যে বটটা ছিল ওই বটটা আমার পায়ের মধ্যে পাইছে যায়। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে মনে করেন যে পুরা 30 ফিট লম্বা বটটা ছিল, পুরাটা সাপ যেভাবে পেঁচায় না ঠিক সেভাবে আমার পায়ের মধ্যে পুরাটা বর পেঁচায়। তবু কি একটা করে পেঁচ দেওয়া, একটা করে গিট্টু দেওয়া।
আচ্ছা,
একটা করে পেঁচ দেয়, একটা করে গিট্টু দেওয়া,
মানে আরেকবার ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন হন্টেড প্লেস ভিত্তিক শো ডর এবিসি রেডিও FM 89.2। আমাদের এবিসি রেডিওর মেয়ে বন্ধু ছেলে বন্ধু সবাইকে স্পেশালি আমন্ত্রণ জানাতে চাই ডর অনুষ্ঠানে। অনেকেই বিভিন্ন ধরনের নিরাপত্তার কথা বলে আমাদের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার সাহস পান না। আমরা তাদেরকে আশ্বস্ত করছি, এবিসির খুব শক্তিশালী একটি টিম থাকে আপনাদের সঙ্গে, যারা দেশের বিভিন্ন জায়গাতে গিয়ে
আপনাদের নিরাপত্তা নিশ্চিত করে এই অনুষ্ঠানটি ধারণ করে। সুতরাং আপনি যদি এইরকম অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং আপনার জীবনে যদি একটা স্মরণীয় স্মৃতি করে রাখতে চান ভৌতিক ঘটনার মধ্য দিয়ে কোন একটি জায়গাকে, আপনি আমাদের এখানে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য আপনাকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে আসছি ঠিক রাত 12:06। ডর বিরতির পরে আপনি শুনছেন ডর এবিসি রেডিও এফএম 89.2 এ। বাংলাদেশে এই প্রথম ভৌতিক একটি অনুষ্ঠান যা এবিসি রেডিওতে হচ্ছে, যেটা দেশের বিভিন্ন প্রত্যন্ত ভৌতিক জায়গাতে গিয়ে ধারণ করা হয়। পুরো সপ্তাহব্যাপী প্রক্রিয়া চলে এবং তারপর আপনারা শুনতে পান এই রাতে, অর্থাৎ বৃহস্পতিবার রাত 11:20। আমরা এই মুহূর্তে আবারও ফিরতে চাই সুমন এবং রেহানের কাছে অন দ্য স্পটে। ঘটনাটি যে জায়গাটিতে রেখে আমরা বিরতি নিয়েছিলাম ঠিক সেই জায়গাটি থেকেই আমরা ফিরব। আর আপনি যদি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে চান আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতা নিয়ে, ফোন করুন 09613892892 এই নাম্বারে। আবারও বলছি 09613892892 এই নাম্বারে। ডর শুনছেন আপনি, সাথে আছি আমি আরজি কিবরিয়া এবং সঙ্গে আছে আমার টিম মেম্বার সাউন্ডের লোবান, অন দ্য স্পট সুমন এবং রেহান। ডর
পুরাটা ভর এনে আমার পায়ের মধ্যে কিট্টু দেয়। লাগার পর আমি চিকার করতে দিই যে ভাই আমি তো টানে যাইতে পারতেছি, নিজ দিকে যাইতেছি, যে আমাকে যেন কি যেন নিজ দিকে আমার টানতেছে।
মানে আপনার পা যে পেঁচে গেছে, তারপর নিচের দিকে টানা শুরু করছে।
খালি নিজ দিকে আমি যাইতেছি, জালটা পুরাটা জালই আমার পায়ের মধ্যে ঝুলতেছে, এতটুকু পানি নিচে তলা পায় না জালে। তো আমি চিকার করতেছি, ফোর্থ ভাইয়ের প্রথম টান দিছে যায় সাইডে, আমি ভাই যাইতে পারতেছি না, তুই আমার যে ভাই হোক টানে নেই, ও কতক্ষণ টানে টানে নিতে পারে না। আমার ফোর্থ ভাইয়ের চিকার দেয় লগে আরেকজন মুরব্বী ছিল, মুরব্বী আবার টার পায়ে লাইছে, যেন তো কোনো কিছু হইতেই পারে। এই জায়গাটার মধ্যে যেহেতু একটু বেজাল জায়গাটা, ওই মুরব্বী কইতেছে আমার ডাক দিয়া, যাই তুমি ডুব দিবা না, তুমি বাইসা দাও। তাই আরেকজন লোক নামে দুইজনে গিয়ে আমার দুই হাতে ধরিয়া সাতটায় এই আর কি আনে, কিন্তু দুইজনে আনতে পারে না। আরেকজন লোকের দুর্ভাগ্যটা ওই একটা বাঁশ আনে লম্বা দেখিয়া, আপনার এই পুকুরের পানির উপরে ফালায়, ফালাইলে আমার ক্ষয় বাঁশটা মাঝে চাপড়ায় দর শক্ত করে দর। তারপরে মুরব্বী আমার কর্ত ভাই আর তিন চারজন মিলে সবাই টাইনে উড়ায় আমার টানে। পুরো 30 মিনিট সময় লাগছে ওই আমার টুলা খুলতে পকেট থেকে।
আমার প্রশ্নটা ধর এমন হতে পারতো যে লজিক্যাল ছিল, যখন এটা হাতের মধ্যে থেকে দড়িটা ছুটে গেছে তখন সে সাঁতার কাটছে, পায়ের সাথে যাওয়ার সময় হয়তো বা পায়ে পেঁচায় যেতে পারে, স্বাভাবিক। বাট এই যে এইভাবে গিট লেগে যাওয়া, গিট্টুগুলো যে লেগে গেছে, এইটা আই থিঙ্ক কিন্তু গিট্টুটা কিভাবে সম্ভব? আপনাকে আমরা যেটা দেখছি যে আপনি মানে পরপর যে কয়েকটা ঘটনা শুনলাম, একটু আগে আপনার প্রেমিকার ঘটনাটা শুনলাম এবং এখন এটা, মানে আপনি বেশ বড় বড় বিপদের কাছে যেও মোটামুটি কোন না কোনো ভাবে বেঁচে ফিরে আসছেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আর কি কোন ধরনের কোন কিছু কি আছে আপনার লাইফ?
আমার আরেকটা ঘটনা আছে রমজান ঈদের 28 দিন পর ঘটনাটা, এটাও ওই পুতুলাতেই। আমি যে বাসাতে থাকি এই বাসায় আমার মেয়ে, ছোট একটা মেয়ে আছে 9 বছর বয়স মেয়েটার, মেয়েটা প্রায় সন্ধ্যার পর আমার ঘর সন্ধ্যার সময় আবার বাড়িও বাতি জ্বালাইতে দেয় না, লাইটটা জ্বালাইতে দেয় না, কারেন্টের বিল উড়ে বেশি, লাইটটা অফ করিয়া আমার মাইয়া ডারে ওর ঘরে নিয়ে বসায় রাখে। মাইয়াটা টিভি দেয় অনেক বসে বসে, তো মাঝে মাঝে আবার ঘরেও আসে যে আমরা আসলাম নাকি দেখার জন্য। তাই সে দর খুলে খুলে আর লাইট জ্বালানোর আগে দরজা খুলে যখন ভিতরে ঢুকে ঢুকার পর দেখে ঝিলমিল একটা মহিলা ঝিলমিল শাড়ি পিনদে মানে চিকচিক করে যে পাতিমুথি লাগাই না থাকে না পাতর টাতর লাগাই না শাড়ি ওই শাড়িগুলা চিকচিক চিকচিক করতেছে একটা মহিলা বসে রয়েছে ঘরের কোনায় আমি কই ধর
মানে ওই সময়টাতে আপনারা বাসায় কেউ থাকেন না
না বাসায় কেউ থাকে না
আপনার মেয়েটা কয়েকদিন ধরে দেখছে কয়েকবার দেখছে মহিলাকে
দুই তিনবার আমার সাথেই বলছে যে আব্বু কে জানি আমাকে ঘরে না ওই সাথে থাকে ওই কোনার মাঝে
আমি চিন্তা করছি বাচ্চা মেয়েটার কি অবস্থা হতো প্রত্যেকবার যখন সে দেখতো আচ্ছা বলে
আমি কইছি ধর কিছু না তো আমি বিশ্বাস করতাম না তাই এডি গোলাবার আমি বাড়িওয়ালারে কইছি বাড়িওয়ালা কই দেখো না আমরা বাড়ি এরকম কোনো কিছু নাই হুজুরে দিয়ে আমরা সত্তাবিশ করে আইরা বাড়ি বাইন্ধে রাখছি বাড়িতে কোনো কিছু ঢুকতে পারবে না বাড়িওয়ালা কয় কো বাড়ির সাইডে থাকতে পারে কিন্তু আমার বাড়িতে নেই আমার বাড়ি তাবিজ দিয়ে বান্ধা তাবিজ গেড়ে দিছি বাড়ির চতুর্দিক দিয়ে বিশ্বাস না করলে আমিও জাগা শুধু মনে হয় দেখছি আমরা তো আর কিছু দেখছি না সকাল আটটা বাজে আমি কাজে যাই কাজ করতে করতে যে কাজটা করি কাজ করতে করতে রাত্রে বারোটা একটা বাজে জায়গা তো বাসায় চলে আসার পর গেটের মাথায় এসে অনেকক্ষণ ডাকাডাকি করি কোন লোক শুনতে পারে না ভিতর দিয়ে আবার তালা মেরালায় দশটার দিকে গেট তা আমি আবার কি বেশি টেস্ট করলে যদি কেউ না উড়ে তাহলে আমি বাউন্ডারির ওয়াল আছে ওয়াল টপ খাইয়া ভিতরে যাইতাম তো অনেকক্ষণ ডাকি ডাকলে কেউ শুনে না তারপরে বাউন্ডারির ওয়ালে যাই ওয়ালটা আমার মাথা আমার যতটুকু হাইট তার থেকে আরো দুই ফিট উঁচা ওই অলটার মধ্যে আমি ফাল দিয়া ধরিয়া উপরে উঠি অলের উপরে যখন উঠি উঠার পরে দেখি মহিলা একটা মহিলা এত সুন্দর ভাবে সাজিয়া শুধু মুখটা দেখা যাইতেছে না আর পুরা শরীরটাই দেখা যাইতেছে মানে কাপড় পিন্দা যে একটা মানুষ যে বসে রয়েছে একটা মহিলা হ্যাঁ স্পষ্ট দেখা যাইতেছে উনি আমার ঘরের দুয়ারের মধ্যে বসে রয়েছে চিরাটার মধ্যে বসে রয়েছে আমি ওয়ালের উপরে উঠতে তিন চারটা ডাক দিই এই কেডা আপনি এনেকে কেলাকে বলেছেন আমার ঘরের দুয়ারে কোনো সারা শব্দ দেন না জোরে চিৎকার দিই ঘরের থেকে আর লোকজনরা ডাকি বাড়িওয়ালারে শুদ্ধা ডাকি কেউই আমার কথা শুনতে পারে না আমি অনেক চিকের ভাই ডাক দিছি জিদ দেও ডাকছি ডাকার পর ওই মহিলা থেকে এক চুলও লড়ে নেই ওইখানেই বসে রয়েছি
মহিলার মানে অবস্থা এরকম যে আপনাকে দেখতেই পাচ্ছে না
আমি তো স্পষ্ট দেখতে পারতেছি ওই বাপ ধরতেছে যে আমার দেখতেছে না ওই নিজ দিকে চাই রয়েছে কোন উত্তর দিতেছে না কোন লড়তে আসে না কারণ চুপ করে বই রয়েছে কোন কথা বলতেছে না যখন কয়েকটা ডাক দিই ডাক দেওয়ার পরে আমি একটু ভয় পেয়ে যাই যে আমার মাইয়া তো মাইয়ার কথাটা মনে হয়ে যায় যে আমার মেয়েটা তো এটা কইছিল এরকম ধরনের তো এটাই তো হইতে পারে আমি আবার ওন থেকে ওয়ালের থেকে ফাল দিয়ে নামি উপরে নামিয়ে আর রাস্তায় যাই আরে দোকানে যাই আমি দোকানে গিয়ে কাঁপতাছি কইতে থাকে কিরে তুই কি কোনো চুরি টুরি করবার গেছিলি নি এবার আমি বলছি ভাই ঘটনা আমাকে একটু ঘরে দিয়ে আনো দোকানদারের দোকানে বই রয়েছে দুই তিন জন কাস্টমার আমার এক পরিচিত বাসায় আসে দিয়া জানলে লেখে তো আর আমি কইছি যে আমি তো ওয়াল টপ করে যেতে ঘরের ডাকলে উঠে না পরে আবার গেটের মধ্যে এসে টুকা দিছি টুকা দেওয়ার পরে আমার ঘর থেকে আমার ওয়াইফ বাইরেছে আবার উপর থেকে লুকাইছে হ্যাঁ গেট খুলে দিছে
তখন আর কোনো কিছু
না পরে গিয়ে একটা ডাক দিতে গেট একটা টুকা দিছি খালি সিটকারি একটা বাড়ি দিছি বাড়ি দেওয়ার পরে দেই ওরা আবার খুলে দিছে তারপরে একটা জায়গা দেখতেছি কালো একটা বিড়াল যে আমার ঘুমটা যে এই বাম সাইডে ঢুকতে সোজা সামনে পরে গেটটা দিয়ে ঢুকতে সোজা সামনে আর হাতের বাম পাশে লোক একটা বাথরুম আছে ওই বাথরুমটার উপরে কালো একটা বিড়াল দুইটা ছোট ছোট বাচ্চা লইয়া বসে দিছি তো এইটুকুই আমি দেখি কিন্তু ওই মহিলা যে দেখলাম পরে চিন্তা করলাম রাত্রে একটা বাজে দেড়টা বাজে গেছে এটা আমি তো দেড়টার সময় এখন গিয়া সবাই যদি এগুলা কই হয়তো আমার ঘরেও ভয় পাইতে পারে আমার ঘরে ধরে যদি ভয় পাই আমি আর কেউ রে কিছু কই নাই তো বাড়িওয়ালারে পরবর্তীতে আবার জানাই এই ঘটনাটা এখানে ঘটছে তো বাড়িওয়ালারে জানাই বাড়িওয়ালা বিশ্বাস করে না
তো এখনো কি আপনি সেই বাড়িতেই আছেন
এখনো আমি সেই বাড়িতেই আছি
কোন ধরনের আর কিছু কি দেখছেন
না এই
মহিলাকে আর দেখেননি
না ওই মহিলাটাকেও আমি আর দেখতে পারি আমার মেয়েটাও এখন কিছুদিন ধরে দেখতেছে না তো আমি মেয়েটাকে একটা তাগি জানিয়ে দেওয়া হয়েছে
যাই হোক আমার লাস্টে যেটা মনে হলো যে এখনো পর্যন্ত আপনি আর ওখানে কোন ধরনের কোন প্রবলেম ফেস করেন নাই বা কোন ধরনের কিছু দেখছেন না
না জি না তবে এইখানেই পাশের বাড়িতে আবার আর একটা ঘটনা ঘটে ওইটা আমি শুনছি এবং কি এখনো প্রমাণ আছে একটা মহিলা পাগল হয়ে গেছে এখন পর্যন্ত পাগল
কেন কি হয়েছে
আর একটা পুরুষ আছে পাগলা ঘরতে
কি হয়েছিল
ওই জায়গার মধ্যে ওদের পশ্চিম পাশে ওরা বাথরুম করে করতো ছোট একটা জঙ্গল ছিল গ্রামের মতোই যে ওই জায়গার মধ্যে গিয়া ওই মহিলাটা রাত্রে বারোটা সাড়ে বারোটার দিকে বলে ঘুমের থেকে উড়ে উঠে আর ওই জায়গাটা মধ্যে রাস্তাটার মধ্যে বাথরুম করে যখন ঘরে আসে আসলে ওই বাথরুম করবার যাওয়ানোর সময় যে জায়গাটা বাথরুম করে ওই জায়গাটা আমাদের ওই একটা ভদ জিন সে জিনটা এই জায়গাটা দিয়া যাওয়া আসা করে পরার পরই আর উপরে ওই জিনটা আছর করে আছর করলে ওই মনে করেন পরের দিন থেকে এই মুখের দাঁত গুলো হাতে টান দিয়া খুলে ফেলায় এমনি করে টান দেয় খুলে খুললে আবার হি হি করে আসে আর এমনি করে আবার যাতা দিয়ে লাগায় তো দাঁত হাতে নিয়ে আয় রক্ত মুখ পুরা লাল দুই তিনজনে দূরে রাখতে পারে না এই অবস্থা মুখের দাঁত গুলা টাইনে খুলে লায় তারপরে আবার কি যাতা দিয়ে ছুঁয়ে দেয় এমনি উল্ডায় লায় দাঁত গুলা ধরে এমনি করে উল্ডায় লায় উল্ডায় হি 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 করে আসে আর মুখ রক্ত তারপরে এই বড় দেবর তাহে যে একটা বড় দেবর আর কি সেই বড় দেবরে আবার ওরে অনেক মাইট দূর করে জিদ অনেক বকা বাধ্য করে মাইট দূর করে কবিরাজ জানে কিন্তু কখন পর্যন্ত কোন কবিরাজ আবার রূপটা ভালো করতে পারে নাই এখন মনে করেন ওর সাথে নিয়মিত ঘটতেছে হয় যদি সবসময় একজনের সাথে কথা বলতে আসে
নিজে নিজেই
সারাক্ষণ কেউ সাথে কথা বলতেছে আর ওই স্বাভাবিক পাক করতেও পারে আবার আপনি যে মেয়ে ছেলে মেয়ে এবং স্বামী তাদেরকে খাওয়াইতেছে রানিতেছে পাক করতেছে খাওয়াইতেছে এরকম স্বাভাবিক কিন্তু কথাও কইতেছে
এর ফাঁকে আবার সেই অস্বাভাবিক দাঁত খুলে ফেলা এগুলো কি সবসময় করে না মাঝে মাঝে
এগুলা যখন অবস্থাটা বেশি খারাপ হয়ে যায় তখন করে তো অনেক লোকজন অনেক দূর থেকে লোকজন আসতে পারে দেখবা লাগিয়া যে কি অবস্থা অনেক কবিরাজ দিয়ে চিকিৎসা
হঠাৎ
করে হয়ে গেছে তো এখন পর্যন্ত এভাবে হইতেছে কিন্তু একটা দোকান থেকে যদি একটা চকলেটও কিনে অর্ধেকটা চকলেট বাহিরে একখানে ঘরের তীরার কাছেই রাখিয়া আর অর্ধেকটা নিয়ে ঘরে যায় যদি বাজার সদায় করে আনে অর্ধেক বাইরে রাখে আর অর্ধেক ভিতরে নিয়ে যায় অলৌকিক জিনিস এটা এখন পর্যন্ত চলতেছে একটা পান কিনে আনে দোকান থেকে পান কিনে আনে অর্ধেকটা বাইরে থুয়ে যায় আর অর্ধেকটা ভিতরে নিয়ে যায়
আসলে অদ্ভুত লজিক কি লজিক দেওয়া যাবে লজিক দেওয়ার মতো কিছুই নাই
সব সায়েন্স সব লজিক শেষ হওয়ার পরে সব ঘটনা শুরু হয় মানে একটা মানুষ নিজের দাঁত নিজে উপরে ফেলে তারপরে হাসে কিভাবে
তো সাইদ ভাই আপনার মোটামুটি এই ছিল আপনার
আমার আরেকটা ঘটনা এই বাড়িতেই যে বাড়িতে যে পাগলটা হয় এই বাড়িতে আমার সাথে যে ঘটনাটা ঘটে আমি ওর বাড়িতেই আবার মিস্ত্রি কাজে যাই সেটাতেও আমি চিন্তা করছিলাম যে রাত্রে দিনে কাজটা চালু করে শেষ করে দিব কিছু টাকা আমার ইনকাম হবে তো ওই কাজটা রাত্রে করি বিল্ডিং এর ফ্লোর করতেছি এই বিল্ডিংটার পাশে একটা কুরই গাছ আছে একবারে গেসিয়াই কুরই গাছটা এক জানালার সাইডে পড়ছে আর কি পশ্চিম সাইডে দেয়া রুমের পশ্চিম সাইডে জানালা আছে ওই জানালার কাছেই একটা কুরই গাছ আছে কোনার মাঝে বিল্ডিং এর ওই কোনাটার মাঝে হঠাৎ করে জানালা দিয়ে কুরই গাছের পাতা ছোট ছোট পাতা তো ফ্লোর করতে গেলে গ্যারাটিন বলে যে সিমেন্ট গুলাইয়া ফ্লোরে ডালি ওই বিজার মাঝে অনেকগুলা পাতা ফ্লোরের মাঝে আমাকে ফেকা মিলা দেয় বাইরে থেকে কি সর্বনাষ্টা করছে আমি সন্ধ্যা থেকে বারোটা একটা বাজে পর্যন্ত
এমন হতে পারে বাতাসে এসে করতে পারে
বাতাসে অনেকগুলো একখানে জলা হয়ে পড়বো না আর কোন বাতাস এই মুহূর্তে নাইও বাতাস থাকলে বাহিরে বাতাস থাকতো আমার ফ্লোর চালু করে টাইনা যেত বাতাস নাই আমি যদি খারেন থাকতো তো আমি ফ্যান চালাই ফ্লোর আরো বাতাস দিতাম ফ্লোরে এরকম হইতেছে এটি আবার অস্তে অস্তে করে ব্যাগটি আমি কুড়াই উড়াই উড়াই অনেক চিল্লাচিল্লি করি রাগারাগি করি পাতাগুলা সবগুলা দলা করে এখানে বাইরে নিয়ে ফালাই ফালাই আহরিয়া বাড়িওয়ালা রেডে খেয়ে উড়াই যে এই ঘটনা করতেছে বাসাত খেয়েই নেই সব ঘুমাইয়া পড়ছে জানালার সাথে ও বাড়িওয়ালাও যায় গায়ে দেয় জানালা আমাদের একটা বিড়াল বয়ে রয়েছে বাড়িওয়ালা দেখে বিড়ালটা বাড়িওয়ালাও দেখছি আমিও দেখছি দেখো কোনো মানুষ পাই না যা আরেকবার কাজ করতে দেয় যখন কাজ করতেছি হঠাৎ করে এই জানালা দিয়ে এমন এক বাতাস আসে যেমন আমার কাপড় চোপড় খুলে যাইতেছে এরকম অবস্থা জামার শার্টের গুতাম টুতাম যেমন ছিঁড়ে যাইতেছে এরকম বাতাস মানে ফ্যান ছাইড়ে ফ্যানের সামনে গিয়া ধারাইলে যে অবস্থা হয় ওই ঠিক একই অবস্থা এরকম হইতেছে এই মুহূর্তেই ওই ঘাসটার মাঝে দেখি চিকন একটা মহিলা মনে করেন একবারে চিকন মানুষের মতো দেখা যাইতেছে তো মাইয়া লোকে কাপড় বিন্ধানো সাদা সাদা কাপড় পিন্ধানো ছিল তো মাথার মধ্যে অন্যরকম একটা কাপড় ছিল দুই রকম ছিল শরীরের কাপড়টা ছিল একরকম মাথার কাপড়টা ছিল আরেকরকম তো ওই কুরই গাছটার মধ্যে ডেলান দিয়ে এনে খাড়াই রয়েছে আমি এটা দেখিয়া মানে জানালা দিয়ে আমার নজরটা যায় যাওয়ার পরে এই জিনিসটা আমি বাতাসের মধ্যেই খাড়াইতেছি এর তো বাতাসের মধ্যে খাড়াইয়ার এই জিনিসটা দেখার পরে আমি চিৎকার মারি চিৎকার দিলে আমি ফ্লোরের মধ্যে পড়ে যাই পড়ে যাওয়ার পরে আর আমি কিছু কইতে পারবো না আমি যখন যা চেঞ্জ পিরাই তখন আমি দেহে আমার নিজের করে রুমে আমি শুয়ে রয়েছি ফ্লোরটা আবার পরের দিন আমার করতে হয় ফ্লোরটা নষ্ট হয়ে থাকে আমি
অনেকগুলো ঘটনা ছিল সাইদ ভাইয়ের কাছ থেকে জানলাম একে ছোট ছোট করে হলেও মোটামুটি আপনার লাইফে এই ধরনের এক্সপিরিয়েন্স আমার মনে হচ্ছে যে পুরো ভান্ডারই আমি বলতে পারি
রাইট
এরকম জায়গায় বসে এরকম ঘটনাগুলো ছোট ছোট হলেও আমাদের মোটামুটি কিছু কিছু ঘটনা বেশ
ইলজিক্যাল টু বি অনেস্ট কারণ এইসব ব্যাপারে আসলে
লজিক থাকে না বলেই হচ্ছে এগুলো মনে হয় আমরা
তারপর ওরা একটা টেন্ডেন্সি ভালো যে উনি প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু ঘাটায় দেখছে
হ্যাঁ লজিক একটা
কোথা থেকে আসলো দেখছে যে একটা বিড়াল আছে বা এই জিনিসটা কেন হচ্ছে আমি যে দেখি এটা কি জন্য, দ্যাট ইজ এ গুড থিং, এটা আমাদের করা উচিত।
যা বা ওনার অ্যাসিডের যে ঘটনাটা বলল, শার্টটা কেন মানে শার্টটা তো পুড়ে যাওয়ার কথা ছিল, যে কিছু জিনিস আপনি অবজার্ভ করেছেন নিজে থেকে।
তো যেটা হলো যে সাইদ ভাইয়ের গল্প তো শুনলাম, মারাত্মক কিছু ব্যাপার ছিল। যেটা আমি বলতে চাই সবাইকেই ইনফ্যাক্ট, সেটা হচ্ছে যে কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে আমরা হয়তোবা ভিন্নভাবে অনেক রকম লজিক খুঁজে পাবো, যে আসলে এটা ওটা হয়েছিল, আসলে সেটা সেটা হয়েছিল, সাইকোলজিক্যাল কিছু এক্সপ্লেনেশন এখানে থাকবে। বাট যার সাথে ঘটে তার তো ওই অবস্থায় কিন্তু সাইকোলজিক্যাল ডেফিনেশন নিজেকে নিজে দেওয়া সম্ভব না।
সেটাই, এটা হচ্ছে যে মানে আমার সঙ্গে না ঘোরাটা পর্যন্ত আমি কিন্তু সবসময় একটা লজিক খুঁজতে চাইবই,
খুঁজতে চাইবই।
আর কখনো যখন এই লজিকটা খুঁজে পাবো না, তখন এই বিষয়টা আমার কাছে বেশ ভয়ের বলে।
রাইট, এই ক্ষেত্রে একটা একটা গল্প আমি সবাইকে বলতে চাই, এটা আমি অনেক ছোটবেলায় শুনেছি, যে 7-8 জন বন্ধু মিলে বাজি ধরে, তাদের মধ্যে 2-3 জন ছিল হিন্দু ফ্রেন্ডস। তো তারা বলে যে রাত্রে নাকি শ্মশান ঘাটে কি নাকি হয়, এই ধরনের একটা ব্যাপার নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়। তো একজন খুব ভীতু থাকে, তো তাকে চ্যালেঞ্জ দেওয়া হয় যে তুই পারলে এক রাত শ্মশান ঘাটে থেকে দেখা। পরবর্তীতে সে যখন থাকতে যায়, তো থাকতে যাওয়ার পরে সে প্রচন্ড ভয় পাচ্ছে, মানসিকভাবেই সে ভীত, ঠিক আছে, আগে থেকেই সে ভীত বলেই তাকে এই ধরনের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তো এক পর্যায়ে রাত্রে যখন 2-2:30 বাজে, তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না থাকা, বিভিন্ন রকম শব্দ যা হয় ইউজুয়ালি রাতে, প্রাকৃতিক যে শব্দগুলো হয় ওগুলোই কিন্তু ভয়ঙ্কর মনে হয়, সে হচ্ছে হঠাৎ করে উঠে দৌড় দিয়ে চলে আসা শুরু করে, বসেছিল। তো এমন সময় পিছন থেকে তার ধুতি টান দিয়ে ধরে কেউ, এবং সে ইনস্ট্যান্ট ওইখানেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে। মজার ব্যাপার হচ্ছে পরের দিন ফ্রেন্ডরা যখন আনতে যায় তাকে, তখন দেখা যায় যে শ্মশানের অনেক লাকড়ির মধ্যে কোনো একটার সাথে তার ধুতি বেজে গেছিল,
বেজে গেছে,
ঠিক আছে, এবং সে কিন্তু ভয়ে মৃত্যুবরণ করেছে।
আসলে ওই যে একটা কথা বলে না, কি জানি মানে
কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ,
রাইট, সেটাই। তো এটা মানে প্রচলিত একটা ঘটনা। আর মানসিক ভয়ের কথা বলি না, এখানে ছোট্ট করে আমার একটা ঘটনা বলি,
যে
আমাদের এলাকায় মানে নদীর ধারে হচ্ছে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি। তো বর্ষাকালে সেখানে অনেক একদম ঘরের কাছ পর্যন্ত পানি চলে আসে। তো সেখানে জেলেরা আছে, জেলেরা বড় বড় কচুরি পানার মানে ঝাঁক তৈরি করে রাখে, প্রাকৃতিকভাবে যেন মাছগুলো এখানেই থাকে, ছায়া পায়, খাবার দেয়। তো সেখানে হতো কি, এত জঙ্গলের ভেতরে আমাদের এখানে একজন জেলে ছিল, সে চিংড়ি মাছ ধরত। কিভাবে ধরত, এই চিংড়ি মাছের বিভিন্ন চাই আছে,
আচ্ছা,
বিভিন্ন আকারের চাই আছে, বিভিন্ন ডিজাইনের চাই আছে। তো এগুলো সে ওই জঙ্গলের ভেতরে পানির নিচে রেখে আসত, দিনের বেলা নৌকা নিয়ে গেল, তো সেই পানির মধ্যে নামতো, যেই পানিতে আমরা পাড় থেকে দেখতাম, মানে ওখানে মানে প্রশ্নই ওঠে না, মানে পুরাটা জঙ্গল, এখানে মাঝে মাঝে সাপ টাপ দেখা যায়। তো সেখানে সে যাইত, এবং সেখানে নেমে ওই পানির নিচে একটা নির্দিষ্ট জায়গায়, তার যে জায়গাটাতে মনে হয় মাছ থাকতে পারে, ওই জায়গায় চাইগুলোর ভেতরে বিভিন্ন খাবার দিয়ে এগুলো রেখে আসত। তো পরের দিন যে এসে ওগুলো আবার তুলে নিয়ে আসতো, এবং তার সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, ডুব দিয়ে এত দীর্ঘ সময় থাকতে পারত, তুই আমি বা আমরা 8-10 জন স্বাভাবিক মানুষ এভাবে থাকতে পারতাম না।
এটা নির্ঘাত, মানে কিছু মানুষ আমি দেখছি অদ্ভুত,
মানে ও দেখা গেছে যে ডুব দিয়ে 4-5-6 মিনিট হয়ে গেছে, মানে খোঁজ নেই, তারপরে আবার ঠিকই চাই নিয়ে উঠছে এবং মাছ ইয়ে করছে। হঠাৎ করে সে মানে আস্তে আস্তে একটা সময় অসুস্থ হয়ে মারা গেছে। ঘটনাটা এমন হয়ে গেছে, যখন আমরা ওই আশেপাশের এরিয়াগুলোতে গোসল করার জন্য নামছি, বা পাড়ার অন্যান্য মানুষজন গোসল করার জন্য নামছে, এর মধ্যে একটা রুমার উঠে গেল যে ডুব দিয়ে সেই লোকটাকে দেখতে পাচ্ছে পানির নিচে।
মাই গড, ডিড ইউ?
আমি যদিও দেখিনি, আমি
ফিল করছিস কখনো?
আমি কখনো ফিলও করিনি, কারণ হচ্ছে আমি তো ঢাকায় আমার থাকা হচ্ছে ম্যাক্সিমাম, যখন আমি যাই অনেকের কাছে আমি এটা শুনেছি, কিন্তু সিরিয়াসলি আমি অস্বীকার করব না, আমি যখন যাই আমি গোসল করার জন্য একবার যদি ডুব দিই, তাহলে কোন না কোনোভাবে ওইটা আমার মনের মধ্যে খোঁচা দেয়। কখনো এমনও হয়েছে ভয়ে চোখ মেলছি না, ভয় না পেয়ে যায়,
মানে ফিলিংসটা এমন থাকে যে হয়তো চোখ খুললেই এখন
হয়তো বা দেখতে পাবো,
দেখতে পাবো,
রাইট, এমন হয়ে যায়। আমি যদিও মনে করি যেটা সম্পূর্ণই মানসিক ব্যাপার, এমন হয়ে গেছে।
আমার মনে হয় এই যে আমরা যতগুলো ঘটনা শুনি, ম্যাক্সিমাম ঘটনার মধ্যে আমি জানি এটা সবাই অলরেডি জানে, যে হাজার হাজার কোটি কোটি ভূতের গল্প থাকলেও আলটিমেটলি কিছু ব্যাপার কিন্তু খুব সিমিলার ভাবেই ঘটে যায়। আলটিমেটলি হরর কামস ফ্রম দ্য সেম প্লেস। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে এই ব্যাপারটা কিন্তু থাকে, পেছনে তাকানো যাবে না, পেছনে তাকানো যাবে না। আমার মনে হয় এটা কিন্তু ইটস দ্য ফার্স্ট রুল সাইকোলজিক্যাল ডিফেন্স,
যেমন আমরা জানি অনেক উঁচুতে যখন আমরা উঠি সবাই কিন্তু সবসময় বলে নিচে তাকানো যাবে না, নামতে থাকো, জাস্ট পেছনে তাকানো যাবে না বলেও কিন্তু অ্যাকচুয়ালি মানুষের কনফিডেন্সটা বাড়ানো হয়,
ভয়টা পেয়েও বসতে পারে পেছনে তাকানো।
হোয়াটএভার, আমি যাই দেখি না কেন হঠাৎ করে পিছনে তাকিয়ে যদি আমি দেখি তুইও দাঁড়ায় আসিস তাও আমার ভয় লাগতে পারে।
সেটাই, যাই হোক আমরা দুজন অনেক কথা বলে ফেলেছি, যার গল্প শোনার জন্য বসে আছি আমরা তার গল্পই শুনি, আমাদের গল্প তো হয়তো এক সময় আমরা একটু একটু করে বলবো। মকসেদুল ভাই তো আমাদের সঙ্গে আছে, মকসেদুল ভাই কেমন আছেন?
ভালো আছি, আপনি ভালো আছেন ভাই?
এই তো আমরা সবাই ভালো আছি। আর এই জায়গার মধ্যে আপনাকে নিয়ে আসছি আমরা, মানে আপনি কি খুব বেশি মাইন্ড করেছেন এমন একটা জঘন্য জায়গায় নিয়ে আসছি এত রাত্রের বেলা?
না বেশি একটা মাইন্ড করে নাই, তবে কিছুটা মাইন্ড করেছি, কিন্তু যত রাত্রে মনে হয় গভীর হবে এই জায়গাটায় অনেক ভয়ঙ্কর হয়ে আসতে পারে।
আমরা অনেক সময় আমাদের শ্রোতা যারা আছে আমরা ওই স্পটের বর্ণনাটা সবসময় বলি না, অনেকে মাঝে মাঝে প্রকৃত ঘটনা একটু জানলে ভয়ও পেয়ে যেতে পারে, সেই জন্য আমাদের সবসময় বলা হয় না। তবে হ্যাঁ, আমরা এতটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিই যে আমরা আসার আগে আমরা সবসময় চেষ্টা করি আমাদের এবং আমাদের সাথে যারা অতিথি থাকে তাদের যেন নিরাপত্তার বিষয়টা
ম্যাক্সিমাম ইদানিং আমরা স্পটের ডেসক্রিপশন দেওয়া আরো বেশি বন্ধ করার কারণ হচ্ছে যে কিছু পার্সন আমরা খোঁজ পেয়েছি যারা এরকম জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করেছে এবং ভূত নয় মানুষের পাল্লায় পড়ে কিন্তু অনেক রকম বিপদে পড়তে পারে না,
সেই জন্য এখন আমরা স্পেসিফিক করে আমরা বলছি না,
রাইট?
কারণ আমরা কিছু ঘটনা এরকম পেয়েছি ওই নাম শোনার পর সেখানে যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাণ্ড করার চেষ্টা করেছে। যাই হোক, আজকেও এই জায়গাটার নামও বলছি না। মকসুদ ভাই, আপনার ঘটনাটা শুনি।
প্রথম আমার সাথে ঘটনা ঘটে, আমার 15-16 বছর যখন বয়স, তখন আমি আমার এক ওস্তাদের সাথে থাকি।
কি ধরনের ওস্তাদ?
এই যে প্যারানর্মাল ব্যাপারে যেগুলা যে ঘটে মানুষের সাথে, এগুলা নিয়ে অনেক কবিরাজি বিষয়ে ঘাটাঘাটি করতো উনি।
না, এটা ওনার মানে ধর্মের প্রতি এত সুন্দর একটা নজর দেখে অলরেডি বুঝতে পেরেছি
যে উনি এইসব বিষয় নিয়ে অনেক,
এই জিনিসগুলো জানার জন্য আপনি তাকে উস্তাদ বলে মানেন?
জি জি জি,
ওনার কাছ থেকে এই ধরনের
বিষয়গুলো আমি শিখার জন্য তাকে আমি উস্তাদ মানি।
আচ্ছা আচ্ছা,
আপনি যেখানে কথা বলছেন এটা কোথায়?
এটা আমাদের গ্রামের বাড়িতে, গাইবান্ধা।
গাইবান্ধা থেকে আমরা কিছুদিন আগে আসলাম সেখান থেকে।
জি জি,
গাইবান্ধার কোথায় আপনার বাড়ি?
গাইবান্ধা সদরে, গাইবান্ধা সদর থেকে 6-7 কিলোমিটার দূরে আমার ভিতরে।
ওকে, তারপর কি হলো?
তারপর ওই যে ওস্তাদের সাথে অনেকদিন ছিলাম, ওনার কাছে থেকে অনেক ছোটখাটো অনেক কিছু আমি শিখেছি। শেখার পরে ওনাকে আমি ওনার কাছে একটা বড় ধরনের একটা জিনিস আমি শিখতে চাইলাম, ঠিক আছে? উনি আমাকে বলল, আচ্ছা তোকে এটা শিখাবো কিন্তু তোর কাজও করবি এবং তুই শিখেও যাবি। তখন আমি ওনাকে বললাম যে কি কাজটা করতে হবে, এখন কোনটা শিখাবেন আপনি?
আচ্ছা মোকসেদুল ভাই, আমার তো একটু জানতে ইচ্ছা করছে যে আপনি আসলে কি শিখতে চেয়েছিলেন আপনার ওই ওস্তাদের কাছে?
আমার ওস্তাদের কাছে আমি কিছু বাজে কিছু বিষয় আমি তার কাছে জানতে চাইছিলাম, শিখতে চাইছিলাম। কেন আমার কিছু খারাপ উদ্দেশ্য ছিল, মানুষকে কিভাবে বশ করে রাখা যায়, নিজের কাছে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয়।
বুঝতে পেরেছি, তৌফি কালামের একটা অংশ,
অনেক ধরনের নাম আছে
ওই স্পেসিফিকেশনে না যায়। আপনি বলেন
যে তার কাছে আমি ওইটা শিখতে চাই, তখন আমাকে সে বলে, আচ্ছা তুমি যদি শেখো তাহলে আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কয় তোমাকে শ্মশানে যাইতে হইব। আমি বললাম কোন টাইমে যাইতে হইব? কয় মাগরিবের আজান যখন দিব এই টাইমে তুমি তখন বাড়ি থেকে রওনা দিবি। তখন আমাকে বলে যে শ্মশান থেকে মাটি আনতে হবে। আমি বললাম যে কোন টাইমে? তখন সে বলল যে আমাকে তোমাকে মাগরিব আজানের পরেই যেতে হবে। তা আমি ঠিক ওইভাবেই মনে করেন যে ওনার কথা মতো, কিন্তু এর ইতিমধ্যে উনি আমাকে শরীরটা অনেক বন্ধ করে দেয়, ঠিক আছে? যে বন্ধ করে রাখে যে শরীর, উনি আমাকে শরীরটা বন্ধ করে দেয়, একটা তাবিজ দেয় আমার কাছে। আমি তাবিজটা নিয়ে শেখ শোষণের কাছে যাই।
মানে ভয়,
ছোট্ট একটা বিরতির সময়, আবারও লম্বা একটা গল্প আর অনেকখানি অপেক্ষা করছে আমাদের জন্য। ডর শুনছেন আপনি? ডরের রেসিপিটা নিশ্চয়ই মনে আছে, আর একবার মনে করিয়ে দিচ্ছি, রাত যত গভীর হবে রেসিপিটার সাথে যদি আপনি থাকতে পারেন ডর কিন্তু বেশ জমবে। একলা ঘর, পুরোপুরি অন্ধকার, এবং সেই ঘরটাতে কিংবা একটা নির্জন জায়গাতে শুধুই আপনি। এরপর ঘরের জানালাটা হালকা করে খোলা রাখুন। রেডিওতে আপনি একেবারে পরিষ্কার শব্দে ডর শুনতে পাচ্ছেন, এরকম একটি জায়গা নিশ্চিত করুন। এরপর শুনতে থাকুন ডর। ডর মানে আমরা বলি ভয়, এবং এই ভয়টাকে সত্যি সত্যি উপলব্ধি করতে হলে ডরের এই রেসিপিটা আপনাকে অবশ্যই মানতে হবে। আপনি যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তবে আমাদেরকে ফোন করুন এবং বলুন
কি ঘটনা ঘটেছিল আপনার জীবনে যা আপনি লাখো মানুষকে বলতে চান। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পর আপনি তিন চাপবেন, তারপর যে কথাগুলো আপনি ফোনে শুনতে পাবেন সেই নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমাদের টিম খুব শীঘ্রই আপনার দরজায় কড়া নাড়বে। ফিরে আসছি ঠিক রাত 12:06। ডর বেশ কজন বন্ধু, চমৎকার একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা ভাব। পুরোপুরি ঠান্ডা এখনো শহরে পড়েনি, কিন্তু গ্রামগুলোতে বিশেষ করে উত্তরাঞ্চলে প্রচন্ড ঠান্ডা। কান খোলা রেখে শুনতে থাকুন, বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যাপার, কিন্তু যাদের জীবনে এটা ঘটে গেছে তাদের জীবনে এইসব ঘটনাগুলো চরম সত্য ঘটনা। চলুন প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরি ডরে। আর এই অনুষ্ঠানের সাথে প্রাসঙ্গিকভাবে কিছু ছবি আমরা আমাদের ফেসবুকে পোস্ট করেছি, যদি দেখে ডরের স্বাদটাকে আরো গাঢ় করতে চান চলে আসুন আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2। আবারও বলছি facebook.com/abcradioFM89.2। বিরতির পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে শুরু করছি যে জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
শ্মশানের কাছে গিয়া মাটিটা নিয়েই নেয়া আর একটা লাঠি নেই, ওনাকে লাঠির কথা বলছিল যে লাঠিটা আনতে হবে। আমাকে একটা কথা বলছে যে তুমি পিছের দিকে তাকাবে না কোনো সময়, পিছের দিকে তাকালে কিন্তু তোমার ক্ষতি হবে। তখন আমি ওনার কথা মতো কোন পিছের দিকে কখনো তাকাইনি, পিছের দিকে না তাকিয়ে আমি
মাটি আর লাকড়ি নিয়ে
মাটি আলোচনা হাঁটতে শুরু করছি। কিন্তু আমি প্রায় আমার বাড়ির কাছাকাছি এসে পড়ছি, আর দুইটা জমি পার হলে আমি আমার বাড়িতে যেতে পারবো।
আচ্ছা,
তখন ওই টাইমে দেখো না পুরো যেন অন্ধকার নেমে আসলো।
মানে কি এর আগে কি অমাবস্যা বা চাঁদ চাঁদ ছিল না বা আলো ছিল?
আলো ছিল।
আচ্ছা আচ্ছা
ঠিক আছে, ওই আলোটা পুরোটা চতুর্দিক থেকে অন্ধকার আসতে আসে। তখন আমার কিছু একটা ছোট মনস্থ তখন আমি তখন আমার কিছু একটা ভয়ঙ্কর একটা কিছু শব্দ হইতেছে চতুর্দিক থেকে। আবার দেখি আমার মাথার উপরে কতটি চিল যেন উঠতে আসছে যেন আমাকে ধরবো, এরকম ধরনের কিছু। তখন আমি ভয় পেয়ে মাটিটা ফেলে দিই, লাঠিটা ফেলে দিই।
আচ্ছা,
সঙ্গে সঙ্গে দেখি যে একদম ফর্সা হয়ে গেল,
মানে যা ছিল তাই স্বাভাবিক
হয়ে গেছে।
আগে যে এরকম ছিল এরকম হয়ে গেল। তখন আমি আস্তে করে বাসায় আসলাম। পরের দিন আবার রোস্তাদের কাছে গেলাম যে মাটি আনতে পারিনি। উনি আমাকে বললো যে তুমি মাটি আনতে পারো নাই তাহলে কাজ শিখবি কিভাবে। তারপর আমি ওস্তাদকে বললাম যে আমাকে পারতেই হবে, তাহলে তুই যে মঙ্গলবারে তোকে আবার যেতে হবে ওই মাটি আনতে। তখন আমি ওইভাবে মঙ্গলবারে আবার চলে গেলাম মাটি আর ওই লাখড়ি আনতে। মাটিটা নিছি, নিয়ে ওই লাখড়িটা নিছি, শ্মশান থেকে মাটিটা লইয়া আসতেছি। ফিরে এই সেম জায়গায় এসে যেন অন্ধকার পড়ে নেমে আসলো, আর ভয়ঙ্কর কিছু শব্দ আসতেছে। তখন আমি এটা দেখে মনে করেন যে একটু ভয় পাইলাম, যে আমার মনে মনে একটা যে একটা ধারণা যে আমাকে শিখতে হইব, না পড়লে আমি শিখতে পারবো না। ভিতরে অনেক আমার ভয় কাজ করতেছে, অনেক ভয় কাজ করতেছে। তারপরও আমি সাহস করতেছি মনে। কিছু দূর আগে আসছি, আবার আইসা দেখি যে জমির আইল থাকে, ওই আইলের মাঝে দুইটা সাপ শুধু পেয়েছে। আলের মাঝে এক লগে দুইটা বয়ে রয়েছে ঠানা ধৈরা
বসে আছে।
হ্যাঁ, সাপ দুটো দুজন আমার দিকে তাকিয়ে রয়েছে। তখন আমি ওটা দেখে ওস্তাদকে ওয়াদা দিছি যে আমাকে এটা করতেই হবে। তখন আমি জমির মাছ দিয়া পিছে না তাকাইয়া জমির মাঝে দিয়ে আবার আটা ধরছি।
আচ্ছা, আইল থেকে নেমে
হাঁটা শুরু করছি। আবার যখন সামনে গেছি, সামনে যা দেখি যে কতটি ছোট ছোট লোক, ছোট যে তিন চার হাত লম্বা হবে এরকম ছোট ছোট কতটি লোক চতুর্দিক থেকে যেন আমার ঘিরে ধরতেছে। আমি বলে বোঝাইতে পারতেছি না যে এত বড় বড় চোখ, মানুষের এত বড় বড় চোখ হতে পারে না। ভয় পাইলো আমার, কিন্তু আমার ওয়াদার দিকে আমি তখন ওই যে চতুর্দিক থেকে এরা আসতেছে, আর মাথায় তো ওই যে চিল চিল আর হচ্ছে যে শগুন যে আছে, এরা তো মনে করেন যে আমার মাথার উপর দিয়ে শুধু উঠতেছে, মাথার উপর দিয়ে উঠতেছে যেন আমাকে খেয়ে ফেলবো। তারপরও আমি তো সুরা কালাম পড়তে আসি, আর আমি সামনের দিকে গিয়েছি, বাড়ি পর্যন্ত গেছি, যে বাড়িতে যে মাটিটা রাখছি রেখা গোসল করছি, গোসল করে খাওয়া দাওয়া করে আমার রুমে আমি ঘুমাইছি।
আচ্ছা,
আমার রুমে ঘুমাইছি। আমাদের রাত্রে আমার আর ঘুম আসে না। আমার রুমের চতুর্দিক থেকে রাত্রে শুধু খালি বেরিয়েছে, যেন লাঠি দিয়ে বেরিয়ে যেরকম শব্দ হয় না, এরকম শব্দ হইতেছে
ঘরের মধ্যে।
আমার ঘরের
শব্দ পাইছে
না, আমার বাসার আর কেউ শব্দ পাইনি, শুধু আমি শুনতাছি। আর আমার দরজার সামনে আইসা লক করতেছে যে তুই বের হয়ে আয়, তুই বের হয়ে আয়। তখন আমি ওদের সাথে কথা বলি, এই আমি তো এখন বাইরে বাইরে হবো না। ওরা কয় না, তুই বাইরে বাইরে আয়। আর যেন চতুর্দিক থেকে খালি শুধু কান্নার আওয়াজ আসতে আসে যে তুই আমাকে ছেড়ে দে এবং তুই আমার মাটিতে আর লাকড়ি দে। এরকম তিন চার দিন হয়, তখন যে আমি আর সহ্য করতে পারতাছি না, ওদের জ্বালা আমি আর ঘুমাইতে পারতাছি না। সহ্য না করতে পেরে আমি মাটিটা আর যে লাকড়িটা লয়ে আমার ওস্তাদের কাছে চলে যাই, যে ওস্তাদের কাছে দিয়ে আসি। সেই রাত্রেও দেখি যে না, আবার আসছে
ওই চিৎকার চেঁচামেচি বন্ধ হয়,
ওই চিৎকার চেঁচামেচি আর বন্ধ হচ্ছে না। কারণ চতুর্দিক থেকে গেলে যে লাঠি দরজা লক করে তুই বের হয়ে আয়। ওস্তাদের কাছে আমি এই জিনিসগুলো আবার শেয়ার করছি যে এরকম এরকম কিন্তু আমার সাথে হয়েছে, কইছে যে তুই রুমের থেকে বেরোবি না।
আচ্ছা,
তখন আমি তার কথা মতো রুম থেকে আর বেরোতাম না। তুই রুমের থেকে ওর সাথে কথা বলবি, ওরা তো রুমে ঢুকতে পারবো না। তখন আমি ওর সাথে ওখান থেকে কথা বলতাম যে আমার কাছে আর নাই তো, আমি তো সব দিয়ে আইছি। কোথায় দিয়ে আইছো? যে আমার ওস্তাদের কাছে দিয়ে আইছি, তুমি আমার ওস্তাদের কাছে যাও। তখন ওরা চিৎকার চেঁচামেচি বন্ধ করে একটা আওয়াজ আসলো, তোর ওস্তাদকে আমি ছাড়বো না, যা কিছু করেছে তোর ওস্তাদে এটা করাইছে। তার নামটা ধরে বলছে, কিন্তু আমি তার নামটা বলবো না। তার নামটা ধরে একটা আওয়াজটা আসছে যে অমুককে আমি ছাড়বো না। কিছুদিন এভাবেই ছিল, দুই একদিন আর মাঝে মাঝে টুকিটাকি ওইরকম হইতো মাঝে মাঝে। এরপর থেকে কিছুদিন যাওয়ার পর আমার থেকে আর এরকম ঘটনা ঘটতো না, কিন্তু আমার ওস্তাদের ক্ষতি হয়েছিল।
কিরকম কিরকম?
আমার ওস্তাদ তার মেয়ের বাড়িতে গেছিল, তার মেয়ের বাড়ি থেকে আসার সময় এক শ্মশানের পাশ দিয়া আসতেছিল সে। রাত্রে তখন একটা দুইটা বাজে, তখন সেই ওই শ্মশানে তাকে ধরে একটা আসার মারা হয়েছিল। সে আসারে তার মাজার হাড়টা ভেঙে গেছিল। কিছুদিন অসুস্থ থাকার পর অনেক অনেক চেষ্টা করছে, অনেক কিছু করছে, সে নিজে অনেক চেষ্টা করছে, আরো অনেকজন দিয়ে চেষ্টা করাইছে, কিন্তু সবাই বলছে যে না, এটা সে আর বাঁচবে না, তাকে যে জিনিসটা আসর করছে সে বাঁচবে না। সে এরকম দুই তিন মাস ছিল, দুই তিন মাস থাকার পর সে মারা গেছে।
এই ঘটনার দুই তিন মাস পরে সে মারা যায়।
হ্যাঁ, ঘটনার দুই তিন মাস পর।
যেটা শেখানোর কথা ছিল
এটা আমি আর শিখতে পারিনি,
মানে অনেক বড় ইয়েটা মানে ওই কবিরাজের সঙ্গেই হয়েছে, মানে আলটিমেট যেই ঘটনাটা। কিন্তু আমার মনে হয় মানে আপনি সেক্ষেত্রে সৌভাগ্যবান, আপনার সঙ্গেও কিছু একটা খুবই ভয়ানক কিছু ঘটতে পারত,
কারণ জিনিসটা আনার দায়িত্ব ছিল আপনার।
কিন্তু আমি যে মারি টেনছি এই জিনিসটা শিখেছি, কিন্তু আমার যে একটা খারাপ যে একটা ইয়ে আছে উদ্দেশ্য ছিল, ওই উদ্দেশ্যের বিষয়ে যে কাজগুলো ছিল ওইগুলো আমি শিখতে পারিনি।
আই থিঙ্ক এটা আপনার জন্য ভালোই হয়েছে,
ভালো হয়েছে।
তারপরে কি আর কোন ধরনের কোনো কিছু কোন ধরনের অভিজ্ঞতা হয়েছে?
হ্যাঁ, এই ধরনের আরো অনেক একটা ঘটনা আছে যে আমি ওই যে ওই টাইমে ইয়ার যে ঘটনার কিছুদিন পরে আমার আঙ্কেল সে ইয়ে করতো, যে নাটক করতো বাজারে
বিভিন্ন গ্রামে পাড়ার মধ্যে যে হয়ে থাকে,
যে আমি ওনার সাথে সাথে থাকতাম। কিন্তু আমার আপন আঙ্কেল না, আমার এই গ্রামের,
বুঝতে পারছি,
তখন আগে বলতাম যে না আমি এটি শিখবো, যে অভিনয় করে এভাবে কথা অভিনয় করতেছে, তখন বলছে আচ্ছা তুমি আমার সাথে থাকো, সাথে থাকলে আস্তে আস্তে শিখবা। তখন আমি ওনার সাথে সাথে থাকি। একদিন রাত্রে অনুষ্ঠান করার পর আমি বাসায় ফিরছিলাম, কিন্তু আমার এই আঙ্কেলের বাড়িটা আগে আর আমার বাড়িটা হচ্ছে পিছে, আরো একটু সামনে, ওনার বাড়িটার আরো সামনে, যে আরো 20 মিনিট লাগবো এটা দেখতে
ওনার বাসা থেকে আপনার বাসায়।
জি,
আপনার বাসা আরো বেশি দূরে। আচ্ছা, তারপরে
ওই যে উনি বাসায় গেছে, উনি আমাকে বললো যে তুমি যেতে পারবা? আমি বললাম হ্যাঁ আমি যেতে পারবো। তখন আমি ওই পথ দিয়ে যাচ্ছি, কিন্তু ওই পথ দিয়ে একটা বট গাছ আছে, ওখান দিয়ে মনে করেন যে মানুষ সবসময় যাতায়াত করে না। তখন একটা লোক দেখতে পেলাম, আমি একটা লোক বলতেছে,
তখন কয়টা বাজে?
তখন রাত্রে 1টা অথবা 2টা বাজে। আমি যে পথে যাব ওই পথে দেখি যে একটা লোক যাইতেছে। তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কোন দিকে যাবেন? কয় আমি এই দিক দিয়ে সোজা যাবো। আমি তো এই দিক দিয়ে যাবো। তখন বললো আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে আসো। ওনার সাথে আমি যাচ্ছি, কিন্তু ওই বট গাছের নিচে দিয়ে যেতে হবে। কিন্তু হঠাৎ করে আমি একটু যখন সামনে গেছি, উনি হাঁটতেছে আমার সামনে সামনে, কিন্তু আমি কোনো কিছু খেয়াল করি না। আমি যখন একটু সামনে গেছি, আমি সামনে গিয়ে পিছে তাকাই, দেখুন আর পিছনে।
আচ্ছা, আপনি হাঁটাহাঁটি করতে করতে একসময় তার পিছনে ছিলেন, হাঁটতে হাঁটতে একসময় কোনো একভাবে আপনার স্পিড বেড়ে আপনি তাকে পার করে সামনে আগান,
সামনে গেছি,
তখন পিছনে তাকাই দেখেন উনি আর নাই।
দ্যাট
ইজ অ্যামেজিং। তারপর
তখন ওই বটগাছের কাছাকাছি আমি আসছি, ওই জায়গায় এসে উনি নাই। তখন আমার অনেক ভয় কাজ করতেছিল, আস্তে আস্তে আমি হাঁটতাছি, যে আমাকে তো ভয় পেল তো আমাকে এখান থেকে যেতে হবে। আল্লাহকে ডাকতাছি, দোয়া পড়তাছি আর যাচ্ছি। কিন্তু যখনই ওই যে বট গাছের নিচে গেছি, ওই বট গাছের নিচে আবার ওখানে একটা মাদ্রাসা আছে।
আচ্ছা,
শুধু একটাই ঘর ওখানে, যা সকালবেলা মুক্তব পড়ানো হয় সকালবেলা ওখানে।
আচ্ছা আচ্ছা,
একটু হাঁটতাছি, ওখানে একটা কিরকম যেন একটা জ্ঞান বেরোলো, সুন্দর একটা জ্ঞান বেরোলো।
আচ্ছা,
ওই জ্ঞানটা শুনে আমি যেন পুরা যেন আমি ঠান্ডা হয়ে গেলাম, এরকম লাগতেছে আমার কাছে, যে আমার যে একটা শরীরে যে একটা যে বোঝা ছিল একদম শরীরে হালকা হয়ে গেল আমার। ওই জায়গায় জ্ঞানটা শোনার পর এদিকে ওদিক তাকাই দেখলাম কিছু নাই। হঠাৎ করে সামনে দেখি এক মুরব্বী লোক পাঞ্জাবি পরা, সে আমার সামনে সামনে হাঁটতাছে, আমি ওনার সামনে সামনে ওনার পিছিয়ে পিছিয়ে হাঁটতাছি। কিন্তু আমি যত যাই যত যে ওনার সাথে যাবো, আমি
মানে আপনি ওনার পাশে পৌঁছাতে পারছেন না,
পাশে পৌঁছাতে পারতাছি না, কিন্তু যতটুকু দূর ততটুকুই দূরত্ব থাকতেছে। কিন্তু ওনার আমি যে স্পিড বাড়াইতেছি তারপর ওনার কাছে যেতে পারতাছি না। কিন্তু ঠিক ওই সময় পর্যন্ত আমার বাড়ি পৌঁছা পর্যন্ত উনি আমাকে আমার সামনাসামনে গেছে, যে ওখানে যে একটা আওয়াজ হলো, তুই তো আজকাল অনেক একটা বিপদের মুখে পড়েছিলি, তোকে রক্ষা করে তোকে নিয়ে আসলাম, তুই এখন সুন্দর বাসায় যা। বিপদের মধ্যে
কি বা কোনো কিছু আপনি আর জানতে পারেননি?
এই জিনিসটা কিছু বুঝতে পারি নাই আমি
তো। আচ্ছা মুকসুদ ভাই, আপনি তো একটা মানে বিপদে মানে অনেক বড় একটা বিপদে পড়তে গিয়েও বেঁচে গেছে।
বেঁচে গেছি।
আর কোন ধরনের কি কোনো কিছু আপনি এই ধরনের ঘটনা ঘটেছে নাকি?
হ্যাঁ, আমার সাথে এরকম ধরনের আরো একটা দুটো ঘটনা ঘটছে। যেমন আমি গ্রাম থেকে ঢাকায় আসি, আমি তখন রড মিস্ত্রি কাজ করতাম,
রড মিস্ত্রি,
বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। আমার নাইট পড়ে গেছে, যে আমাকে
কোথায়, এটা কোন জায়গার ঘটনা? ঢাকায়
আমি কাজ করতেছিলাম মিরপুরে।
মিরপুর কত নম্বর?
1 নম্বর। আমি মসজিদে 1 নম্বরে,
মিরপুর
1 নম্বরে মসজিদে আমি কাজ করতেছি। হঠাৎ করে আমার নাইট পড়ে গেছে, জরুরি কাজ করে তাড়াতাড়ি করতে হবে, এরকম একটা চাপ পড়ে গেছে। প্রতিদিনে নাইট করতেছি, কিন্তু হঠাৎ একদিন প্রতিদিন 12টা বন্ধ করতাম, কিন্তু একদিন চাপের কারণে 2টা বন্ধ করতে হবে। সে আমি 2টা পর্যন্ত কাজ করি, 2টা পর্যন্ত কাজ করার পর আমি বাসার দিকে রওনা দিই। ওখান থেকে আমার বাসা 2 কিলোমিটার হবে, তখন আমি ওখান থেকে 1 নম্বর মাজারের সামনে আসি। তখন আমি ওখানে চিন্তা করলাম যে এখন তো আর রিক্সা পাবো না, এখানে 1 নম্বর শালি মাজারের সামনে দেখতে হবে। তখন আমি 1 নম্বর শালি মাজারের কাছে আসি, আইসার দিকে ওখানে কোনো রিক্সা পাই না, যদিও পাই সে ওইদিকে যেতে চায় না। তখন আমি আস্তে আস্তে হাঁটা দিলাম, ওই জায়গায় একটা খটকা লাগলো আমার। আমি ওই পাশ দিয়ে 2টা পথ আছে, একটা সংক্ষেপ আর একটা দূরত্ব,
একটা সংক্ষেপ আর একটা দূরত্ব,
ঘুরে যেতে হয় ওখানে। আমার যে খটকা লাগলো যে সংক্ষেপ যে পথটা আছে, ওই পথটা দিয়ে আমার সাথে এক সময় কোন একটা আমি ওখানে দেখতে কোনো কিছু একটা দেখতে পাই। আমি এই কারণে ওদিক দিয়ে যাবো না, আমি যে দূরে যে পথটা ওদিক দিয়ে যাবো। কিন্তু ওখানে যে আবার 2টা রাস্তা আছে, ওই 2 রাস্তার মাথায় যখন যাই ওখানে যে আবার আমার আবার একটা খটকা লাগে, এই রাস্তা দিয়ে ঢুকবো, এই রাস্তা দিয়ে ঢুকলে তো ওখানে কিছু কুকুর থাকে, কুকুর মনে করেন যে রাত্রেবেলা মানুষ দেখলে কেউ কেউ শুরু করে দেয়, যদি আবার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। আমি এটা মনে করে ওদিক দিয়ে না যাই, যে পিছনে দিয়ে যে গলিটা আছে চিপা গলিটা, ওই চিপা গলি দিয়ে যাচ্ছে, চিপা গলি দিয়ে যাইয়ে
কোন এলাকার গলিটা একটু বলতে পারেন?
মিরপুর 2-এ, কিন্তু নামটা হয়তো বলবো না আমি এখন। চিপাগুলি দিয়ে কিছুদূর সামনে গেছি, কিন্তু শিশুদের সামনে যে একটা ডাস্টবিন আছে, আমি ওই ডাস্টবিনের পাশে দিয়ে হাঁটতেছি রাত্র তো তখন 2টার উপরে। কিছুক্ষণ পরে আমি ওখানে একটা ওই যে ডাস্টবিনের সামনে যখন গেছি, মাঝামাঝি গেছি, ডাস্টবিনের উপরে একটা বাচ্চা পুরো কাঁদতেছে। কান্নার আওয়াজটি এত সুন্দর, স্বাভাবিক যেমন বাচ্চাদের কান্না হয় ওরকম কান্না।
কি অবস্থায় ছিল বাচ্চাটা?
শুধু পরনে একটা কাপড় ছিল, বাচ্চাটার বয়স 6-7 মাস বয়স হবে এরকম
বয়স।
কিন্তু বাচ্চাটা দেখে অনেক মায়া লাগলো, যে বাচ্চাটা এত সুন্দর একটা বাচ্চা এখানে পরে কান্তাচ্ছে। তখন আমি ওখানে খালি চিন্তা করলাম, এত সুন্দর একটা বাচ্চা এখানে থাকবো কেউ, এত রাত্রে এখানে কি করে, না কেউ ফালাই দিল বাচ্চাটারে। তখন আমি চিন্তা ভাবনা করে যে কান্নার আওয়াজটা যেন আমার যেন পাগল করে দিছে। তখন আমি অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটারে আমি কোলে উঠাইলাম, কোলে নিয়ে আমি আমার মতো হাঁটতাছি, কোলে নিয়ে হাঁটতাছি। এখন কিছু দূর সামনে গেছি, আমি বাচ্চাটার দিকে তাকাইছি, আমি বাচ্চাটার মুখের দিকে যখন তাকাইছি যেন চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকাই রয়েছে, আর দাড়ি আর মোচ যেন কোমরে ঝুলতাছে, মাথার চুল যেন এই যে মাজায় ঝুলতাছে, এত বড় চুল, এত বড় মোজ দেখে, দাড়ি দেখে আমি একটা চিৎকার দিই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মুখের যে দাড়ি আর মোজ আর চুল, বয়স্ক 70-80 বছর মুরব্বীদের যেরকম থাকে ওই রকমই,
কিন্তু শরীর কি,
শরীরটা বাচ্চাদের, মুখটা হচ্ছে শুধু খালি মুরব্বীদের।
আচ্ছা,
মাথায় কোনো কাজ করতেছে না যে আমি কি করবো এখানে। বাচ্চাটা আমি ফেলে দিয়ে দৌড় দিই, কিন্তু দৌড় দেওয়ার সাথে যখন আমি একটু দৌড় দিছি, কিন্তু আমার পিছিয়ে হয়েছে যে রাত্রে যে সিকিউরিটি গার্ড থাকে পিছিয়ে পিছিয়ে দৌড় শুরু করছে।
আচ্ছা,
যে বলছে তুমি থামো, কি করছো তুমি থামো,
সন্দেহ
করছে, ডাকতেছে, কিন্তু আমি আর শুনতাছি না।
যখন আপনার কোলে বাচ্চাটা ছিল তখন আশেপাশে কোনো সিকিউরিটি গার্ড বা কোনো এই ধরনের,
আশেপাশে কোনো সিকিউরিটি গার্ড পাইনি, কিন্তু যখনই বাচ্চাটা ফেলে দিছি আমি, তখন একটা আওয়াজ হয়েছে তুই বেঁচে গেলি আমার হাত থেকে। এই শব্দটাই শুনে মনে করেন যে আমি অনেক আতঙ্ক হয়ে গেছি। তারপর আমি মানে রাত্রে খালি ঘুমাইলে শুধু খালি ওই চেহারাটাই আমার সামনে ভাসত, আমি শুইলেই যেন আমার কোলের দিকে তাকাইলে যেন শুধু বাচ্চাটার চেহারা দেখতে পাই আমি। তারপর এরকম কিছুদিন চলছিল, পরবর্তী আর এই জিনিসটা দেখি নাই।
আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে আপনি ওই যে ওখান থেকে আসার সময় একটা শর্টকাট রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে আপনি আসেন নাই, কারণ কোন এক সময় আপনি এই রাস্তাটাতে ভয় পেয়েছিলেন। এই রাস্তাটাতে আসলে কি হয়েছিল?
এই ঘটনার অনেক আগে তো, আমি যে টাইমে
মানে এই বাচ্চার ঘটনা ঘটার অনেক আগে ঘটেছে।
আগে দিনে চালাইতাম না, নাইটে আমি রিক্সা চালাইতাম, 1 নম্বর থেকে আমি ওদিক দিয়ে আসতেছি। এখন ওই সংক্ষেপ যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমি আমার বাড়ির দিকে, তখন রাত্র 2টা অথবা 2:30 বাজে, তখন আমি ওই যে সংক্ষেপ যে পথটা, ওই পথ দিয়ে আসতেছি, ওই রাস্তা দিয়ে আসতেছি।
কোথায়?
1 নম্বরের পরে যে কমার্স কলেজ আছে, কমার্স কলেজের সামনে যে ওই জায়গায় আসছি, যে 2টা লোক দেখতে পেলাম, যে রাস্তার মাঝে 2টা লোক, গলা কাটা 2টা লোক ওখানে শুয়ে রয়েছে, শুধু যেন আমার রিক্সার দিকে ফলো করা।
মানে গলা কাটা মিন্স কি, তাদের মাথা নেই নাকি গলা কাটা?
গলাটা কাটা, একদম পুরোটা ভাগ করা। আমি দেখে তো ওইটা কিছু মনে করি না, যে হয়তো কোনো এক্সিডেন্ট হতে পারে, রিক্সাটা জোরে টান দিয়ে আসি আমি, যে আমার এখানে আর দাঁড়ানো যাবে না, হয়তো কোনো এক্সিডেন্ট হতে পারে এখানে, আমি এখানে যদি খারাই তাহলে তো দোষারোপ করা হতে পারে। ওখানে দাঁড়াইছি না, সোজা বাসা চলে আইছি। পরের দিন আমি আবার ওইটা যাচাই করার জন্য সকালবেলা ওখানে গেলাম, যে এরকম ধরনের কোন ঘটনা ওখানে ঘটছিল, এটা কি কি দেখলাম আমি। এক মুরব্বীর 4 দোকান ছিল ওখানে, 4 দোকানে মুরব্বীকে জিজ্ঞাসা করি এখানে কালকে কি কোনো ঘটনা ঘটছিল, যে আমি যাই দেখলাম যে ওখানে কোনো কিছু কোনো প্রমাণও নেই,
কোনো চিহ্ন নাই,
কোনো চিহ্ন নাই
ভয়ঙ্কর ঘটনার।
তখন আমি কাকারে জিজ্ঞাসা করলাম যে কাকা কালকে আমি এই জায়গায় এরকম কিছু দেখছি। তখন উনি আমাকে বলল তুমি কি এখানে দাঁড়াইছিলা? আমি বললাম না। উনি কয় এই দুটো অনেক দিন ধরে আছে এখানে, তুমি দাঁড়াও নাই বাবা, ভালো করছো।
তার মানে হচ্ছে এই ঘটনা এই রাস্তায় অনেকেই দেখতে পায়,
অনেক তুমি দেখেছো আজকে, তোমার আগে অনেকেই আরো দেখছে এরকম, তোমার আগে অনেকেই দেখছে কিন্তু তুমি দাঁড়াও নাই, তোমার তোমার জন্য ভালো হয়েছে, তুমি যদি দাঁড়াইতা হয়তো তোমারও ওই অবস্থা করতো।
তো মকসুদ ভাই, মোটামুটি এই হচ্ছে আপনার ঘটনাগুলো, আপনার লাইফে যে ধরনের অবাস্তব কিংবা অলৌকিক ইলজিক্যাল যাই বলি এগুলো যে ঘটেছে।
না, উনি লাস্ট যে ঘটনা বললেন যে কাটা গলা কাটা কেউ যদি পড়ে থাকে সেটা ঢাকা শহর হোক আর অজয় পাড়া গ্রামের মধ্যে হলে আমার মনে হয় অন্তত পাঁচটা নিউজ পেপারের হেডলাইন হবে,
হেডলাইন হবে।
আর এটা যেহেতু কোনো সাড়াই ফেলেনি তার মানে উনি যেটা দেখেছে ওটা সাধারণ কিছু না। যাই হোক, এরকম আরো কত ঘটনা শুনবো কতজনের কাছে। আমি আসলে মাঝে মাঝে একেবারেই মেলাতে পারি না, স্পেশালি ঢাকা শহরের ভেতরের ঘটনাগুলো যখন শুনি সুমন তখন আমার মনে হয় কি তোর জানিস যে এই মডার্নাইজড ফেসবুক ওয়ার্ল্ডে দিস থিংস আর হ্যাপেনিং।
আধুনিকতার কথা বলাতে একটা কথা একটু বলি যে আমরা এই আধুনিক যুগে ভূতের কথা নিয়ে কিন্তু আমরা এর আগেও বেশ কিছু আলোচনা করেছিলাম। তো আজকে একটা কথা মনে পড়লো, আমার একটা মানে ফ্রেন্ড ছিল ঢাকা শহরেই তার বাড়ি, তো একবার সে আমার সঙ্গে যাচ্ছিল, আমরা দুজন যাচ্ছিলাম ইনফ্যাক্ট, তো তাকে তার বাসায় আমি একটু পৌঁছায় দেব আর কি।
আচ্ছা,
তাদের গেট পর্যন্ত পৌঁছে দিলাম, বাসাটা ছিল অন্ধকার, তখন ওই সিঁড়িগুলোর মধ্যে আলো ছিল না, সে মেয়ে ছিল, তো তখন সে মানে একটু রিকোয়েস্ট করছিল যে তাকে একটু বাসা পর্যন্ত দিয়ে আসার।
আচ্ছা আচ্ছা।
তো আমি খুব অবাক হয়ে গেলাম যে এখান থেকে এখানে মাত্র দুইতলা বা তিনতলা, হয়তো কয়েকটা সিঁড়ি উঠলেই তো হয়ে যাচ্ছে,
সেটাই
সে যেতে যাচ্ছে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এত দূরজন এগিয়ে দিতে পেরেছে আর অতটুকু
দুটো সিঁড়ি আর কি এমন
কি এমন, তো দিয়ে আসলাম। ওই দিন আর আমি কিছু বলিনি। এর পরে যখন ওর সঙ্গে আমার কথা হলো এটা নিয়ে যে ঘটনা কি, তুই তোকে আমি এত দূর পর্যন্ত দিয়ে আসলাম, এরপর এতটুকু রাস্তা তুই এই কয়টা সিঁড়ি নিয়ে যেতে তোর এত ভয় কিসে?
সেটাই।
তখন ও বিষয়টা বলল যে তাদের এই বিল্ডিংটাতে এই সিঁড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের অবাস্তব কিছু দেখেছে, বিশেষ করে যখন এই জায়গাটা অন্ধকার থাকে তখন এই বিষয়গুলো আরো বেশি হয়তো দেখে, হয়তো অন্ধকারের মধ্যে দেখা গেছে তাদের এমন হয়েছে কেউ সিঁড়ি দিয়ে ধর অন্ধকারের মধ্যে তো চেনা সিঁড়ি নামতেই পারে, নামছে হঠাৎ কারোর সঙ্গে হয়তো টাচ লেগে গেছে, ধাক্কা মনে হচ্ছে যে কেউ ক্রস করেছে,
বাট দেয়ার ওয়াজ নো ওয়ান।
এই ঘটনাগুলো ঘটে এবং ইভেন তাদের বাড়ির উপরে যে ছাদ আছে ছাদে তারা সন্ধ্যার পরে কেউ যায় না। তখন আমি এই ঘটনা শোনার পর মানে তখন মানে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম, দূর থেকে এই বাড়িটা দেখে এই ধরনের কোনো কিছু চিন্তা করাকে অবাস্তব মনে হবে অথচ এই ঘটনা ঘটছে।
এক্স্যাক্টলি।
ডর মানে ভয়।
রাত এখন আরো গভীর, একটু পরে ঘড়িতে ডং করে একটা বেজে যাবে। রাত একটা মানে ভয়াবহ রকমের নীরবতা। আর যে কিবরিয়া আছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। ডর চলছে, সঙ্গে আছে স্পট থেকে সুমন ও রেহান এবং মিউজিকে আছে আমাদের আরো একজন টিম মেম্বার লোবান। প্রিয় শ্রোতা, ডরের যে ঘটনার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেগুলোর যুক্তিসিদ্ধ ব্যাখ্যা আমাদের কাছে নেই, কিন্তু প্রতিটি ঘটনাই অতিথিদের জীবনে ভয়াবহ রকমের সত্য। তাদের মুখের এক্সপ্রেশন, বলার এক্সপ্রেশন, তাদের হার্টবিট, প্রত্যেকটা জিনিস যদি আপনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওরা কতটা বিশ্বাস নিয়ে এই অধিভৌতিক ঘটনাগুলো আমাদের সামনে বলছে। প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু অধিভৌতিক ঘটনা আছে যা বিজ্ঞান সিদ্ধ না, যার কোনো যুক্তি উত্তর নেই, যা এখনো অনাবিষ্কৃত। আমরা ফিরব ঠিক রাত একটায় গল্পের বাকি অংশটুকুতে। ডর
Thank you.
89.2 তে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আমার এই নতুন অনুষ্ঠানটি নিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছে সুমন ও রেহান। আর এই অনুষ্ঠানটির মিউজিক্যাল সাইটটি দেখছে লোয়ান। প্রিয় শ্রোতা, ডর কোনো সার্বজনীন অনুষ্ঠান নয়, ডরে এমন কোনো ঘটনা তুলে ধরা হয় না যা প্রতিটা মানুষের জীবনেই সত্য হতে পারে, তবে ভয়ের আবেদনটা কিন্তু সবার অর্থাৎ সার্বজনীন। অনেকেই আছেন হয়তোবা ডর অনুষ্ঠানটিকে খুব হালকা করে নিচ্ছেন, কিন্তু এই মানুষটি ডরের কোন একটি ঘটনা এমন কোন সিচুয়েশনে গিয়ে তার মনে পড়েছে, তখন সে তাৎক্ষণিকভাবেই হয়তোবা অনেক বেশি ভীত হয়ে পড়ছে। রাতের যে গভীরতায় আমরা এখন প্রবেশ করেছি, আবেদনটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। এই সময়টাতে শহরে কোনো কোনো জায়গায় পিন পতন নিরবতা, রাস্তায় টুকটাক গাড়ি চলছে, সাঁই সাঁই করে চলে যাচ্ছে গাড়ি, কিন্তু গ্রামে একেবারে শুনশান ভৌতিক একটি নিরবতা। এই নিরবতা এতটাই প্রখর যে এরও একটা আলাদা শব্দ কানে ভেসে আসে। যাদের গ্রামে থাকার অভিজ্ঞতা হয়েছে কিংবা যারা গ্রাম থেকে ডরের রেসিপি মেনে শুনছেন, তারা ঠিক কি অনুভূতির মধ্যে আছেন সেটা বলাই বাহুল্য। আমরা আমাদের মনের গতিবিধি কিন্তু সম্পূর্ণ রকম আবিষ্কার করতে পারি না। আমাদের ডরে যেসব ঘটনা একের পর এক আপনার সামনে উপস্থাপিত হয় তার প্রত্যেকটি অবৈজ্ঞানিক, অযৌক্তিক, কিন্তু এগুলোর আবেদন যদি না থাকে তাহলে সারা দুনিয়াব্যাপী এইরকম ঘটনাগুলো কোনো না কোনোভাবে প্রত্যেকটি মানুষের জীবনে ঘটত না। আপনার জীবনে যদি একটি অতিভৌতিক ঘটনাও থেকে থাকে তাহলে সেই জায়গাটি থেকে আপনাকে বিলিভ করতে হবে যে এর চাইতেও কিংবা একই রকমভাবে কিংবা অন্যভাবে আর কারো জীবনে কোন একটি ঘটনা ঘটতেই পারে। আমরা সেই বিশ্বাসের জায়গাটি থেকে ডরকে আপনার সামনে তুলে ধরছি। আমরা ঘটনার ঠিক সেই জায়গাটিতে ফিরতে চাই যেখানে বিরতি নিয়েছিলাম, তবে তার আগে আপনাদেরকে এই অনুষ্ঠানে শেষবারের মতো বলছি আমাদের ফেসবুকে আসার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। আর যদি ফোন করে আপনার জীবনের ঘটনাগুলো বলতে চান সেক্ষেত্রে ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমরা আবারও ফিরছি সুমন এবং রেহানের কাছে।
এই ঘটনাগুলোই আমি মানে খুব বেশি নাড়া দেয় আমাকে। সত্যি কথা, যেটা একটা কথা আছে না যে কিছু একটা না ঘটলে কিন্তু কোনো কিছু কখনো রটে না, মিনিমাম একটা একটা কিছু একটা তো হয়।
আর রেহান, একটু আজকে আমরা বন্ধুদেরকে একটু বলেই রাখি, একটা নিউজ দিয়ে দিই যে আমি আর রেহান কিন্তু ঢাকা শহরে এমন একটা বাড়ি খুঁজে বের করেছি যে বাড়িটাতে মানে এই ধরনের ঘটনাগুলো খুব বেশি মাত্রায় ঘটছে এবং বাড়ির বাসিন্দারা মানে এটার অত্যাচারে বাড়িও ছেড়ে দিতে বাধ্য হয়েছে মাঝে মাঝে। তো এই ধরনের একটা বাড়ির সন্ধান আমরা পেয়েছি, খুব অচিরেই আমাদের টিম নিয়ে সেই বাড়িতে পৌঁছে যাবে।
অলরাইট, তো মকসুদুল ভাইয়ের গল্প শুনলাম, সাহিদ ভাইয়ের গল্প শুনলাম এবারে,
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে দুইজনের ঘটনায় যেটা শুনলাম যে খুব ছোট ছোট ঘটনা, বাট এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো খুব গভীরভাবে নক করে,
রাইট, এবং একটু চিন্তা করতে বাধ্য করে আর কি।
সেটাই,
আর মানুষের আসলে সত্যি কথা বলতে কি, হরর লাইজ ইন দ্য সাইকোলজি অফ হিউম্যান মাইন্ডস। এটা চিন্তা করেই আমাদেরকে গল্পগুলো শুনতে হবে, গল্পগুলো বুঝতে হবে, আর যার সাথে যতটুকু এক্সপিরিয়েন্স ঘটেছে সে বুঝবে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। তো যাই হোক, আমরা সেই গল্পগুলো থেকে বের হয়ে আসি। থ্যাংক ইউ সাইদ ভাই, থ্যাংক ইউ মকসুদুল ভাই। এবার চলে আসবো আপুর কাছে। রুমা,
কেমন আছেন আপনি?
মোটামুটি ভালো আছি।
ওয়েল, আমরা আসলে, আমার মনে হয় উই শুড গেট ইন টু দ্য স্টোরি। তো রুমা, আপনার জার্নি সম্বন্ধে একটু বলেন, আপনার সম্বন্ধে একটু বলেন,
পরিচয়টা জানি আপনার, আপনি কি করছেন, কি নাম, কোথায় থাকেন?
আমার নাম রুমা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও।
বর্তমানে ঢাকায় থাকছেন?
হ্যাঁ, বর্তমানে ঢাকায় থাকি।
এই ধরনের ভৌতিক জিনিসের সঙ্গে আপনার মানে প্রথম ইন্ট্রোডাকশনটা কিভাবে, আপনার লাইফে প্রথম অদ্ভুত কিছু ঘটা শুরু হলো কবে?
প্রথমে আসলে যখন আমি বেবিতে পড়ি, আমাদের এলাকায় একজন মহিলা ছিল, খুবই কালো, অদ্ভুত টাইপের, মানে ভূত ভূত চেহারা মনে হয়। হ্যাঁ, উনার চেহারাটা আসলে যে অন্ধকারে কেউ দেখে অলরেডি ভয় পেয়ে যাবে। উনার মধ্যে কিছু মানে অদ্ভুত ধরনের জিনিস দেখা যায়।
উনি কি জাদু টোনা টাইপের কিছু করতেন বা এই ধরনের কিছুর সাথে জড়িত ছিলেন?
হ্যাঁ, এইগুলা উনি করে, কারণ উনার পাশেই একজন মাহাত থাকে, তো উনি এগুলোর সাথে জড়িত বিভিন্ন ছেলেদেরকে কবচ করে।
তো ওখান থেকে কিভাবে আপনার প্রথম ভয়ের ইয়ে হলো উনাকে দেখে?
উনি আসলে এমনিতে দেখতাম, ভয় হতো রাতের বেলা দেখলে, বাট একদিন রাতে আমি একা শুয়ে আছি, তো তখন রাত তিনটা সাড়ে তিনটা হবে, তো ওই মহিলা কি কারণে আমাদের ঘরের পেছনে জানলা দিয়ে মানে মুখটা ঢুকাই দেওয়ার কারণে এত বিস্তৃত দেখা যাচ্ছিল, আমি এত ভয় পাই, ভয় পেয়ে চিৎকার করি। তো তারপরে মহিলা এখান থেকে চলে যায়, ওনার পেছনে অনেকে ছুটতে থাকে কিন্তু ওনার দেখা পায় না।
ছোট বয়সে ওই ধরনের বিকৃত চেহারাটা হঠাৎ করে রাতের বেলা দেখে আপনি যে ভয়টা পেয়েছেন, প্রথম এই কোন এই ধরনের ভয়ের সঙ্গে আপনার সাক্ষাৎ ঘটে?
হ্যাঁ,
আমাদের ডট টিমের কাছে যেটা শুনেছিলাম, আপনার হচ্ছে খালার এখানে কিছু একটা ঘটেছিল আপনার লাইফে, সেটা কি ছিল?
আসলে আমার খালার বাড়িটা এমন একটা জায়গায়, এক পাশে গোরুস্থান, এক পাশে শ্মশান কালী মন্দির, যেখানে লাশ পোড়ানো হয় হিন্দুদের, তো দুটোই অনেক বড় বড় জায়গা, পুরাতন, আর পেছনে নদী আছে, তো সেখানে অনেক বড় বড় পুরাতন দিনের গাছও আছে। তো একদিন আমি খুব একটা প্রয়োজনে খালার বাসায় হয়তো রাতে আমাকে যেতে হয়েছে, তো সেখানে যাওয়ার পথে পেছনের দিকে একটা অনেক বড় গাছ হঠাৎ করে মনে হচ্ছে মানে ভেঙে পড়ে গেছে। এখন আমি পেছনের দিকে যখন তাকাই দেখি যে না, গাছটা আবার উঠে গেছে।
তো আপনি উঠতে দেখেছেন গাছটাকে?
হ্যাঁ, আমি উঠতে দেখেছি, মানে যে সাটাম করে উঠলো চোখের পলকে, এটা আমি বুঝতে পারছি। আর একটু ভেতরে যখন গেছি সেখানে আরেকটা বড় গাছ, তো সেখানে চার পাঁচটা চোখ, মানে বড় বড় চোখ, মানে গাছের দুপাশে ঘুরতেছে, মনে হচ্ছে যে আমার খুবই কাছে আসবে, কিন্তু মানে কেন জানি হঠাৎ করে চোখগুলো উধাও হয়ে যায়। আর আমি তখন
কি আমি বুঝতে পারছি না, চোখ বলতে কি শুধুই চোখ, কোনো
শুধুই চোখ, মুখমণ্ডল নেই, শুধু বিস্তৃ বিস্তৃ কেমন রক্ত মাখা কালো চোখ, দুটো মানে কালো কালো মনি রক্তাক্ত, এইভাবে তাকায় আছে। আর তখন আমি গান শুরু করে দিই।
আসলে ওই গান গাওয়ার লজিকটা কি, মানে নিজের মনের মধ্যে ভয়টাকে একটু মন থেকে সরানোর জন্য?
হ্যাঁ, আমি গানটাকে
একটু ডাইভার্ট করার জন্য।
হ্যাঁ হ্যাঁ, যেন ওইখানে আমার মনটা না থাকে, আমি যেন গান গে ওই ভয়টা থেকে একটু হলেও মানে দূরে থাকতে পারি।
আচ্ছা আচ্ছা, তো আরো কিছু শুনেছিলাম আমরা ডট টিমের কাছ থেকে, আপনার মানে মাছ ধরার মনে ছোটবেলায় আপনার কিছু অভ্যাস ছিল?
হ্যাঁ, আমি দিনে রাতেই মাছ ধরতাম, তো
গ্রামের বাড়িতে ঠাকুর,
হ্যাঁ আমার বাড়ির পাশেই নদী, গ্রামের নাম জমিদারপাড়া।
আচ্ছা,
তো সেদিন রাতে সবাই যার যার মতো চলে গেছে, বাচ্চারা ঘুমাই গেছে, বাচ্চাদেরকে নিয়ে মাছ মারতাম। তো একদিন আমরা বাটি পেতে আটা দিয়ে মাছ ধরার জন্য নদীর ধারে রাখি, তো কেউ না যাওয়ার কারণে আমি যাই, যাওয়ার সময়
রাতের বেলাতেই জন্য,
হ্যাঁ রাতের বেলা, তখন সাড়ে বারোটা বারোটা বাজে,
সাড়ে বারোটা বারোটা বাজে।
তারপর মাছ ধরতে গেছি, এখন মাছের বাটি তুলবো, এর মধ্যে একটা মানে খুব আলো, অনেক একটা বড় আলো, আমার এত কাজ দিয়ে গেছে মনে হয় যেন আমার গায়ের মধ্যে যদি পড়তো হয়তো আমার গায়ের কিছু অংশ জ্বলে যেত। তো সেই আলোটা আমার কাছে আসতে পারেনি, তো নদীর উপর থেকে কিছু একটা অদ্ভুত টাইপের আওয়াজ পাইলাম, বাইচা গেলি, আজকের মতো বাইচা গেলি, তোর কাছে আসতে পারি না কেন? তারপরে আমি বাসায় সবাইকে জানাই যে এরকম একটা আওয়াজ হয়েছে। তো এর মধ্যে একজন কবিরাজ আমাদের বাসায় নিয়ে আসা হয়, যে আমার সাথে এরকম কিছু সত্যি আসলে হয়েছে কিনা। তো উনি বলে যে হ্যাঁ, আসলে এই নদীর পাড়টা খুব একটা ভালো না, এখানে পাশে লাশ পোড়ানো হয়, এটা আসলে একটা ভয়ঙ্কর জায়গা, এখানে বিভিন্ন মানুষের আত্মা ঘুরে বেড়ায়। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানে লাশ পোড়ায় সেখানে আমি একদিন খেলতে খেলতে একটা মরা মানুষের মাথার খুলি মানে দেখতে পাইছি। তো সেটা দেখতে পারার পরে আমি দৌড়ে চলে যাই বান্ধবীদের কাছে, ওদেরকে নিয়ে আসি, আইসা দেখি যে খুলি নাই উধাও, তারপর থেকে আর ওই জায়গাগুলোতে একটু খুব কম যাই।
এরপরে মানে এরপরে আর কি কোন ধরনের ঘটনা আছে আপনার?
হ্যাঁ, আমি তখন ক্লাস নাইনে পড়ি, খুবই শীতের সময়, আমি বাংলাবান্ধব একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখান থেকে অনেক রাত হয়ে গেছে, তো মামা বললো তোকে একটু ম্যালেরিয়া মুছি লাগবে না, আমি ভয় পাই না, আমি একা যেতে পারবো।
কয়টা বাজে আনুমানিক তখন?
তখন দেড়টা দুইটা বাজে,
রাত দেড়টা দুইটা বাজে।
হ্যাঁ, আমি একটু খুব সাহসী টাইপের, ছেলেদেরকেও ভয় পাই না বা যে কাউকে ভয় পাই না।
মানে আপনাকে আমি যতটুকু কথা শুনে মনে হচ্ছে যে মানে
আমি আসলে কি রাস্তাঘাটে যে কোনো ছেলে পেলে আমার সামনে কোনো দুষ্টমি করার সাহস পেত না, কারণ আমি যে জায়গায় থাকতাম সেই জায়গায় মানে সব মানে বড় বড় মানে বাদর ছেলে যেটাকে বলা হয়, একটু মানে সাহসী বা মারামারি করে বেশিরভাগ যারা, তো এমন একটা জায়গায় থাকতাম সবাই খুব সিরিয়াস মোমেন্টের ছেলেবেলে। তো ওইখানে থাকতাম তো সবার মধ্যে বড় হয়েছি, তো ভয় জিনিসটা মানে ছেলেদেরকে ভয় করে চলবো এই জিনিসটা আমাদের ছিল না। তো এটা একটা ব্যাপার যে রাত দুইটা একটা মেয়ে একা একা যাবে, তো এটা নিয়ে আমার কোনো তেমন মাথা ব্যথা ছিল না যে এরকম কোনো সমস্যা হবে। তো সেদিন রাতে রাস্তায় কাউকে দেখিনি, জেলখানায় একজন তারকা দাঁড়িয়ে ছিল, তো উনি জিজ্ঞেস করলো এত রাতে কোথা থেকে আসছো। আমি বললাম আমি একটা প্রোগ্রামে গেছিলাম, তো সেখানে কাগজপত্র দেখালাম যে এই যে প্রোগ্রামে গেছিলাম। কয় ওকে ঠিক আছে যান, আর একা একা যায় না, এই জায়গাটা ভালো না, জেলখানার আশেপাশে একটা জঙ্গল আছে, নদী, জেলখানার পাশেও নদী, টোটালি আমরা যে এলাকাটা থাকি তার চারপাশেই নদী। সেখানে যাচ্ছি তো হঠাৎ করে অনেক বড় একটা গাছের ডাল, সেখানে মনে হচ্ছে সাদা পোশাক পরা কোনো একটা লোক ফাঁসি দিয়ে দাঁড়ায় আছে, আর নিচে একটা মরা গরু সাদা শুয়ে আছে। তো মানে এটা দেখে এখন আমি দৌড় দিব না সামনে যাব না জিজ্ঞেস করবো আমি কিছু বুঝতে পারিনি। আমি ভাবছি নিশ্চয়ই আমার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটতেছে বা হয়তো এখন আমার।
আপনি কি অবস্থায় দেখলেন, কোন একটা লাশ কি ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে?
হ্যাঁ, কোন একটা লাশ
গাছের ডালের সঙ্গে।
হ্যাঁ, তো এটা দেখে আমি এত ভয় পেয়ে যাই। দেখতে অনেক লম্বা, হাতের আঙ্গুলগুলো দেখা গেছে অনেক লম্বা লম্বা আঙ্গুল। লম্বা
পুরুষ ছিল না মহিলা ছিল?
সম্ভবত পুরুষ, মানে পুরুষদের সম্ভবত যেরকম আকৃতি হয়ে থাকে সেরকমই, কিন্তু আমি ক্লিয়ার ভাবে বলতে পারবো না সে পুরুষ ছিল না মহিলা ছিল। উনার চেহারাটা মানে পায়ের আঙ্গুল আর হাতের আঙ্গুল সম্পূর্ণই কালো ছিল, আর মানে চোখ দুটো দেখা যাচ্ছিল, সমস্ত কিছুই সাদা ছিল, আর নিচে একটা মরা গরু। তো আমি লাশটা গরুটা দেখছি ঠিক আছে, ভয় পাইনি, প্রথমে গরু দেখছি নিচে, আমি ভাবি এখানে আশেপাশে গরু বেড়ায়, কিন্তু যখনই আমি লাশটা দেখি আমার খুবই মানে ভয় পাইছি। তো দুই তিন মিনিট পরে আবার পাই দেখি কিছু নেই, তখন আমি মানে আবার একটু মানে গান গাই নিজে নিজে গান গাইতে গিয়ে, আবার তখন তাড়াতাড়ি করে প্রচুর তাড়াতাড়ি হাঁটে চলে যাই। তারপর বাসায় পৌঁছায়, ওদিন আমার খুবই খারাপ গেছে, বাসায় যাই, তারপরে আম্মুকে বলছি এই ঘটনা। আম্মু তখন লোহা পুড়ে পানিতে স্যাক দিয়ে খাওয়াইছে, কয়টা খেলে নাকি ভয় দূর হয়।
এরপরে আপনি আর কোন ধরনের অসুস্থ বা এই ধরনের কোনো কিছু হয়ে যাননি? কারণ আমরা যেটা নর্মালি দেখে থাকি যে এই ধরনের ঘটনাগুলো ঘটার পরে কারো ম্যাক্সিমামের কাছ থেকে শুনছি যে তারা জ্বরে পড়ে যাচ্ছে, তাদের জ্বর আসতেছে বা কিছু ধরনের শারীরিক
সমস্যা। হ্যাঁ, এটা হয়েছে আমার সাথে। গোরস্থানের পাশে যখন যাই দেখলাম।
গোরস্থানে কেন গিয়েছিলেন?
আসলে গোরস্থানে যাওয়াটা ভালো লাগা ছিল। গোরস্থানে হয়তো বা আমি সালাম দিতাম যাই সব সময়, এটা আমার একটা অভ্যাস ছিল ছোটবেলা, সবাই বলতো যে গোরস্থানে কবরে সালাম দিতে হয়। তো গোরস্থানের পাশে একটা উঁচু জায়গা আছে, সেখানে আমি প্রায় হাঁটতে বের হইতাম। গোরস্থানের ভিতরে ছোট ছোট রাস্তা আছে, ভেঙে পড়া অনেকগুলো কবরও আছে।
গোরস্থানটা কি আপনাদের বাড়ির আশেপাশেই?
হ্যাঁ, বুঝে বললাম, আমাদের বাড়ির পাশে শ্মশান এবং গোরস্থান পাশাপাশি, একই প্রাচীরে শ্মশান এবং গোরস্থান।
তারপরে ওই দিন কি আপনি গোরস্থানে একাই গিয়েছিলেন?
আমি একাই সেদিন গোরস্থানে গেছিলাম, তো তখন দিন ১২টা হবে।
আচ্ছা, দুপুর বেলা।
তো যেই জায়গাটা গেছি সেটা আবার শ্মশানেরও একটা অংশ, কারণ ওখানে কোনো কবরও নাই, কোনো শ্মশানের একটু জায়গা, কারণ যেহেতু পাশাপাশি। তো সেখানে আমি আশেপাশে ঘুরতে ঘুরতে এক সময় শ্মশানের খুব কাছাকাছি চলে যাই, এমন সময় পা রাখছি, দেখি পায়ের নিচে ছোট একটা লাল ফুল ফুটে গেছে। ভাবলাম হয়তো বা পায়ের নিচে ছিল, সেই জন্য আমি দেখতে পাইনি। তো সামনে তো আমি ক্লিয়ার দেখতেছি যে আমি যখনই পা দিচ্ছি তখনই মানে লাল ফুল ফুটতেছে ছোট ছোট, আর পায়ের মধ্যে একটা কেমন শিরশিরি অনুভূতি হচ্ছে আমার। এটা দেখার পর মানে এটা যখন আমার পায়ে হচ্ছে, আমি সারা শরীর আমার একদম অবশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি। এখানে কোনো মতো নিজেকে সামলাই নিয়ে সেখান থেকে আমি যেভাবে চলে যাই।
এরপরে কি আর কোন ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স আপনার হয়েছে?
না, এরপর থেকে ওই কবিরাজ আমাকে অনেক কিছু মানে আমাকে অনেক কিছুই বলছে, অনেক কিছুই আমার মধ্যে উনি মানে ঝাড়ানো যেটা বলে গ্রামে, মানে কারোর উপরে যদি কিছু আসর করে তার গায়ে ঝাড়ান দিলেই চলে যায়। তো আমার রাশিও অনেক করা, তো সেই কারণে হয়তো তার আমার কোনো ক্ষতি করতে পারে না। অন্য কেউ যদি হয়তো অন্য কোনো রাশির হয়তো অনেক ক্ষতি করতে পারত, তো সেদিক দিয়ে আমি তেমন কোনো ক্ষতিগ্রস্ত এখনো হইনি।
কি রাশি আপনার?
আমার রাশি মেষ। তারপরে আমি ঠাকুরগাঁও থেকে ঢাকায় চলে আসি পড়ালেখার কারণে, তো ঢাকায় আমি থাকি মোটামুটি, এমনকি মাঝে মাঝে বাসায় যাওয়া আসা করি। তো এবার রোজার ঈদের পরে আমি বাসায় ফিরছিলাম। আমি ঈদে বাসায় যেতে পারিনি যে কোনো একটা সমস্যার কারণে, তো আমি ঈদের পরে বাসায় যাওয়ার জন্য টিকিট করি। তো রাত 9টা বাজে গাড়িতে উঠলাম।
ঢাকা থেকে ঠাকুরগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়েছেন, গাড়ি হচ্ছে রাত 9টায় ছেড়েছে।
হ্যাঁ, গাড়ি রাত 9টায় ছাড়ার পরে বেশ ভালো।
আপনি একাই যাচ্ছিলেন?
হ্যাঁ, আমি একা যাচ্ছিলাম, আর আমার পাশে একজন ভদ্রলোক ছিল, বয়স্ক একজন লোক ছিল।
আচ্ছা।
তো আমি যাওয়ার পথে বেশ ভালোই লাগতেছিল, কোনো জ্যাম ছিল না তখন। তো আমরা ব্রিজ পার হইলাম, ব্রিজ পার যমুনা, যমুনা সেতু মানে উত্তরবঙ্গ যেতে যে ব্রিজটা পড়ে, এটা পার হওয়ার পরে আমার ঘুম চলে আসে, মানে একটা ঘুম ঘুম ভাব, যদি আমার কখনো ঘুম হয় না, বাট একটা ঘুম ঘুম ভাব আসে।
হয় অনেকে গাড়িতে উঠলে একটা ঘুম ঘুম ভাব কাজ করে।
তো আমি এবার জানালা খুলে দিই, কারণ আমার একটু গাড়িতে উঠলে সমস্যা হয়, জানালা খুলে দিয়ে বাহির দিকে তাকায় থাকি। তো তখন আমি বেশ দূরে চলে যাই, রাত 12টা হবে। এই সময় একটা ছোট পুল, সে পুলটা পার হয়েই দেখতেছি অনেক দূরে একটা জঙ্গলের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তখন গাড়ি চলতেছে, তো এর মধ্যে হঠাৎ করে সেই ঠিক সেই জঙ্গলের কাছাকাছি এসে গাড়িটা মানে একটা খুব জোরে একটা ঝাঁকি দিছে, মনে হচ্ছে যে গাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে। এর মধ্যে তখন ড্রাইভার বলল যে গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, এখন সেই চাকা ঠিক করতে হবে, তো এটার জন্য প্রায় আধা ঘন্টা সময় লাগবে। তো সবাই গাড়ি থেকে নেমে যায়। তো হঠাৎ করে জানালার পাশে যে জঙ্গল, সেই জঙ্গলের দিকে আমার চোখ চলে যায়।
আপনি কি তখন গাড়িতেই বসা?
হ্যাঁ, আমি তখন একা গাড়িতে বসা। তো এর মধ্যে দেখি জঙ্গলের ভিতরে কিছু একটা আওয়াজ হচ্ছে, বা কিছু একটা বের হয়ে আসছে, দৌড়াচ্ছে। তো হুট করে আমার চোখটা বন্ধ হয়ে গেল। চোখটা বন্ধ হইতে চোখটা যখনই খোলার চেষ্টা করলাম, দেখি যে কিছু মানে চার পাঁচজন হবে সামনের দিকে এবং কি চার পাঁচজন পেছনের দিকে, কালো, অনেক কালো, অনেক লম্বা, অনেক বড় বড়, মানে দেখতে হাতে পায়ে নখ দেখা যায় শুধু ওদের, ওদের মুখটা দেখতে পাই না। হ্যাঁ, আর হয়তো বা চুল ছিল কিছু, মানে সেটা সম্ভবত আখের ক্ষেত হবে। জঙ্গলের ভেতরে দুই পাশে কলা বাগান, আবার ভেতরে অনেক ভেতরে আখের ক্ষেত হতে পারে।
ওই ক্ষেতের মধ্যে আপনি দেখছেন,
ওই ক্ষেত থেকে একটা আওয়াজ হচ্ছিল, কিন্তু তারপরে যেটা হয়, কলা বাগানের সামনে একদম স্পষ্ট আমি দেখতে পাই, মানে সামনে চারজন পেছনে চারজন, মোট আটজন লোক মানে আমাকে টার্গেট করে ভেতরে আসবে। তো
আমার
গাড়ির দিকে আসবে, আর গাড়িটা ঠিক তার পাশেই ছিল, রাস্তার পাশে একদম গাছের কাছাকাছি, মনে হচ্ছে গাছের পাতাগুলো খুব জোরে জোরে নড়ছিল। তো এর মধ্যেই জানালার ভেতর দিয়ে ওরা সবাই হাত পা মানে দিয়ে দেয়, হাত পা দিয়ে সবাই আমার কাছে চলে আসে। তো এরপরে আমি এত চিৎকার করি, ওরা কেউ হয়তো আমার নাক চেপে ধরছে, কেউ মুখ চেপে ধরছে, কেউ আমার হাত পা বেঁধে রাখছে। এখন এই অবস্থায় মানে আমি এখন বলতে গেলে আমার মানে নিঃশ্বাস আটকে যাচ্ছে, কারণ ওরা যেভাবে আমাকে দম বন্ধ করে ধরছে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, মানে এত কষ্ট হচ্ছে আমার নিঃশ্বাস নিতে। আমি এত চিৎকার করতেছি, বাট আমার চিৎকার কেউ শুনতেছে না, বাহিরে সবাই আছে, কিন্তু আমি ওই সময় কাউকেও আমার চোখে ভাসতেছে না, শুধু ওই আটজন ছাড়া। মনে হচ্ছে গাড়ির সব যাত্রীগুলো ওদের মতো হয়ে গেছে, মানে গাড়িতে সবাই বসা আছে, বাট ওই যে ভূতগুলো দেখছি আমি, ওদের মতো সব যাত্রীগুলো, ওগুলো ছাড়া গাড়িতে ড্রাইভারের দিকে তাকায় দেখি ড্রাইভারও ওরকম, সবাই ওরকম হয়ে গেছে। আর যে আটজন, ওরা আমার হাত পা বেঁধে রাখছে, আমার মানে প্রচুর মনে হচ্ছে আমাকে এখনই গলা টিপে মারি ফেলবে। তো এর মধ্যেই গাড়ির মধ্যে লাইট জ্বলে উঠে, আর আমার পাশের লোকটা এসে আমার পাশে দাঁড়ায়। এর মধ্যে আমি খুব মানে ছিটকে দাঁড়াই, লোকটা বলে কি হয়েছে তোমার, এরকম করে লাগে না, আমি কই না কিছু না, আমি কথা বলতে পারতেছিলাম না, কি হয়েছে, পানি খাবো, আমাকে না লাগবে না। তখন মানে আমি এত ক্লান্ত হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমার চোখ বন্ধ হয়ে যায়, তারপরে আমি আর কিছু বলতে পারি না। গাড়িতে আমি তখন হয়তো বা
ঘুমিয়ে পড়েন। তারপরে তো আপনি মানে বেশ স্বাভাবিকভাবেই বাড়িতে পৌঁছাতে পারছেন।
তারপরে কিছু দূরেই ফুড ভিলেজে নামাইছে, তো সেখানে যাওয়ার পরে আমি হাঁটতে পারছিলাম না, মনে হচ্ছে যে আমার হাত পায়ে এখনো দাগ আছে, বা আমার নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার হাত পায়ে এখনো ওই গাড়ির ভিতরে আটকানো, আমি হয়তো বা শুধু শূন্যের উপর বেড়াচ্ছি, এরকম কিছু মনে হয় আমার। হ্যাঁ, আমি মনে হচ্ছে আমার হাতে ওরা যে আঙুলগুলো, নখগুলো, নখের আঁচড়গুলো মনে হচ্ছে আমার হাতে পায়ে আছে, আর গলার মধ্যে মনে হচ্ছে যে এখনো কোনো একটা কিছু আমার গলায় বাধা আছে, আমি কথা বলতে পারছিলাম না। তো
এরপরে আর বাকি রাস্তা যেতে আর কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে?
বাকি রাস্তা তখন আর যাতে প্রবলেম হয়নি, কারণ আমার পাশের লোকটা উনি আমার সাথে কথা বলছিল, যিনি ছিল উনাকে বললাম যে আঙ্কেল আমার তো খুব খারাপ লাগতেছে, উনি আমার সাথে কথা বলতেছিল আর উনি আমার যথেষ্ট সাপোর্ট দিছে, আমি বলছি আমি একটু ভয় পাইছি।
ইনফ্যাক্ট আপনার যে গাড়ির ঘটনাটা, মানে আমার ছোট্ট, মানে আমি জানি না এটা আমার তেমন কোনো ঘটনা নেই, তবে আমি জানি না সবার ক্ষেত্রে এটা হয় কিনা। আমি একবার ট্রেনে করে আমি সিলেটে যাচ্ছিলাম, সিলেটে যারা গেছেন ট্রেনে করে যারা গেছে, হয়তোবা আপনার হয়তোবা যাওয়া আছে কিনা আমি জানি না, সেখানে কিছু রাস্তা আছে মানে বেশ গভীর জঙ্গলের ভেতর দিয়ে ট্রেনটা যায়, দিনের বেলাও যেখানে খুব নীরব থাকে, তো রাতের বেলা ওই জানালা দিয়ে ওই বাইরের দৃশ্যগুলো দেখলে আমার আমার ভয় করত, আমার মনে হচ্ছে যে কিছু একটা আমাকে ফলো করে জানালার সাথে সাথে আসছে, গাড়ির সাথে সাথে আসছে, ট্রেনের সাথে সাথে যাচ্ছে। তো আমি রাতের বেলা বিশেষ করে এখনো বাসে কিংবা ট্রেনে ভ্রমণ করার সময় খুব বেশি সময় বাইরে তাকিয়ে থাকতে পারে না, আমার ভেতরে একটা অস্বস্তি কাজ করে। আচ্ছা, এরপরে আপনার যে ঘটনা আমি শুনেছিলাম আমাদের দর টিমের কাছ থেকে, কক্সবাজারে হয়তোবা আপনার কোনো কিছু একটা প্রবলেম হয়েছিল, কি ছিল ঘটনাটা?
এটা আসলে আমি কক্সবাজারে যাওয়ার কোনো কথা ছিল না, তো ঠাকুরগাঁয়ে একটা টিম আছে জাপান থেকে, তারা আসছে, তারা বিভিন্ন জায়গায় তাদের প্রজেক্ট আছে সেখানে তারা পরিদর্শন করে, তো ওদের সাথে ওদের প্রোগ্রামে আমি গান গেছিলাম, তো ওরা আমাকে খুবই স্নেহ করে, ওরা বলল যে তুমি কি আমাদের সাথে মানে যাবে কক্সবাজারে। আমি কই যদিও উৎসাহ লাগতেছিল যাব, কিন্তু মানে মনটা টানতেছিল না, তারপরে ওরা সবাই রিকোয়েস্ট করলো যে চলো ভালো লাগবে, সবাই গান গাইতে গাইতে, তারপরে ভাবলাম যে না কখনো তো যাওয়া হয়নি, যাই আসি ভালো লাগবে। আমরা ঢাকা থেকে সকাল 6টার দিকে আমাদের গাড়ি ছাড়ছে, যখন একদম খুবই কাছাকাছি চলে গেছি কক্সবাজারে, তখন একটা অনেক বড় একটা উঁচু জায়গা আছে, ওইখান থেকে সমুদ্রের এত সুন্দর রূপ যেটা মানে আমি কল্পনা করতে পারিনি, এত ভালো লাগছে। তো তারপরে সবাই আমরা সেখানে একটু নামে সমুদ্রের পানিতে হাত পা ভেজালাম, তারপরে আমরা সেখান থেকে সবাই গেস্ট হাউসে চলে গেলাম। সেখানে প্রথম দিন রাতে সবাই খুব ভালো মতোই থাকলাম, আমার সাথে আরো দুইটা আপু ছিল, অন্যরাও ছিল, ওদের কক্সবাজারের একটা টিম আছে, ওরা ওদের জায়গায় থাকতো আর ওই দুইটা আপু আর আমি একসাথে থাকতাম। তো ওরা হয়তো আমার সাথে বিকেলবেলা ঘুরতে বের হতো বিভিন্ন জায়গায়, কিন্তু সারাদিন আমি বাসায় একা থাকতাম, হয়তো বা টিভি দেখে আমাকে সময় কাটাতে হতো। তো একদিন আমি সোফায় বসে আছি, তো মনে হচ্ছে সোফার পেছনে কোন একটা কেউ আসলো, আসার পরে ধাক্কা দিছে, এত জোরে ধাক্কা দিছে মনে হচ্ছে আমি পড়ে গেলাম, সঙ্গে সঙ্গে সোফায় ধরে আমি নেমে যাই রুমের ভেতরে। হ্যাঁ, দরজা লাগানো, লাইট অফ, টিভি চালু আছে,
বসে বসে টিভি দেখছেন।
তো তারপরে আমি ভাবলাম হয়তো বা এটা সোফার ব্যালেন্সের কারণে এরকম হচ্ছে, কিন্তু এটা তো এর আগেও তো আমরা বসছি, প্রথম দিনও তো বসছি বা ওদের সাথে বসছি, এরকম হয়নি, তো ভাবলাম হয়তো বা এটা আমার ভুল ধারণা। তারপরে খাটে গিয়ে বসলাম, সেম ঘটনা, খাট ধরে কেউ একটা ঝাঁকি মারছে, মানে এত জোরে ঝাঁকি মারে মনে হচ্ছে আমি ব্যালেন্স হারাই ফেলি, আমি পড়ে যাব। তো তখন মনে মধ্যে একটু ভয় হয়, ভয় হওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে একটু বাহিরের দিকে তাকাই, কিছুই দেখতে পাই না, কারণ কিছু তো দিনের বেলা দেখার কথা না, আবার রুমে লাইটটা দিয়ে টিভি দেখতে থাকি। এর মধ্যেই জানালার মধ্যে হয়তো কেউ একটা কিছু ঢিল ছুটছে, কিন্তু আমরা যেই ফ্লোরে ছিলাম তার আশেপাশে কোন লোকজন থাকে না, বড় বড় গাছ, ওখানে নারিকেল গাছ সম্ভবত আর একটা অনেক বড় আম গাছ, তো সেখান থেকে একটা অচমকে একটা ঢিল ছুড়ে, তো সেটাতে জানালায় খুব জোরে একটা শব্দ হয়, আমি যখন তাকাই দেখি কিছু নাই, তবে কিছু একটা লাল হালকা জানালার কাচের মধ্যে লেগে আছে, লাল ধরনের। তো এটা দেখে আরো ভয় লাগে, কারণ এটা কোথা থেকে আসলো, এটা তো এখানে আসার কথা না, তারপরে লাল তাজা তাজা মনে হচ্ছে, কিন্তু জানালাটার উপর তুমি হাত দিতে পারছি না, কারণ জানালার বাহিরে আর জানালাটা খোলা আমার পক্ষে সম্ভব না, ওইটা ওই জানালা
জানালা,
হ্যাঁ, কিন্তু ওই জানালা কেউ কোনোদিন খুলছে কিনা তাও সন্দেহ, কারণ ওই জানালাটা আমিও খুলতে পারিনি, আমরা তিন চারজন মিলে জানালা খুলছি আর তারপরে এই ঘটনাগুলো হয়েছে। মনে হয় না ওইখানে যে গেস্টরা কখনো থাকতে যায় তারা হয়তো বা কখনো জানালাই খোলে না, তো আমার মনে হয়
ওই প্রথম হয়তো,
হ্যাঁ, কিন্তু ওই জানালা খোলার পর থেকে আমার সাথে এই ধরনের ঘটনাগুলো হয়েছে, তারপর থেকে আবার জানালা লাগাই দিছি, তারপরে থেকে ঘরের ভেতরে একটা অন্যরকম ছমছম গা ছমছম ব্যাপার, কোথাও যায় থাকতে পারি না, ঘরের যে কোনো জায়গায় খারাপ লাগে, হয়তো বা দরজা খুলে বসে থাকতে হয়, তারপর থেকে দিনের বেলা কি করি একা একা বের হয়ে যাই। রাতেও এরকম মনে হয়, শুয়ে থাকি হঠাৎ করে চমকে উঠি, মনে হচ্ছে মাথার কাছে কেউ এসে দাঁড়ায় আছে।
সবগুলোই ঘটেছে ওই জানালাটা খোলার পর?
হ্যাঁ, জানালাটা খোলার পর থেকে এই
সবকিছু স্বাভাবিক ছিল।
হ্যাঁ, প্রথম দিন স্বাভাবিক ছিল, আমরা সুন্দর মতোই সবাই ছিলাম। এরপরে সেখানে আরেকদিন রাতে মানে শুয়ে আছি, ঘুমাইনি, তো কোনো একটা আওয়াজ হলো, কান্নার আওয়াজ, কিন্তু সেখানে কান্না করার মতো আশেপাশে কেউ ছিল না। তো আমি সঙ্গে সঙ্গে বের হইলাম যে দেখি তো কে কান্না করে। তো ওই সময় ওরা দুজন রুমে ছিল না, একটু বাইরে গেছিল। তো দেখি যে না আশেপাশে তো কেউ নেই, কিন্তু এরকম একটা কান্নার মতো আওয়াজ কোথা থেকে আসলো। তারপরে একটু তো ভয় অবশ্যই আমি ভয় পাইছি, কারণ এরকম ঘটনা প্রায় আমার সাথে ঘটতেছে। তারপরে ওরা চলে আসে, ওদেরকে বলি তুমি পাগল হয়েছো, এরকম ঘটনা তো এখানে হবে না, জানালার ধারে কে কান্না করবে, তোমার এটা ভুল ধারণা, টিভি ছাড়ছিলাম। আমি বলি না। তারপরে বেশ ভালো, আমাদের সময় আস্তে আস্তে শেষ হয়ে যায়, আমরা আবার সেই আমাদের কক্সবাজার ছেড়ে এবার আমাদের বাসায় যাওয়ার সময় চলে
আসেন ওখান থেকে?
না, চলে আসি বলতে তখন আর কি আমরা সন্ধ্যার সময় গাড়িতে উঠছি সবাই। গাড়িতে উঠার পরে বেশ মজা করে সবাই ফিরছি। তো এর মধ্যে কুমিল্লায় যখন এসে পৌঁছাই, আমি বলতে পারবো না সেটা কুমিল্লা নাকি, তারপরে বুঝতে পারছি এটা কুমিল্লা ছিল। তো আমি প্রায় একটু ঘুম ঘুম অবস্থা, তো এর মধ্যে একটা বিকট ধরনের আওয়াজ হচ্ছে আমার চোখের সামনে। আমি সেই রুমে, রুম থেকে দুই তিন হাত বাহিরে, সেই রুম থেকে কেউ বলছে বেঁচে গেলি এবারের মতো।
মানে আপনি গাড়িতে বসে এটা শুনতে পাচ্ছেন?
গাড়িতে বসে শুনতে পাচ্ছি যে বেঁচে গেলি এবারের মতো, এরপরে আর আসিস না এখানে কখনো, এরপরে আসলে আর তোকে ছাড়বো না, এরকম ধরনের। আর সেই রুমটা তোমার মনে হয় সেই রুমটা স্বাভাবিক না। তো ওইখান থেকে চলে আসার পরে আমার খুব ভয় হয় যে আমি সেই রুমে ছিলাম যে রুমে এরকম ঘটনা ঘটছে,
স্বাভাবিক এটা মনে করলে।
কিন্তু ওইখানে যতটা ভয় না পাইছি, বাসায় আসার পর আমি তার থেকে আরো বেশি ভয় পাইছি যে আমি এরকম একটা জায়গায় ছিলাম। এটা
কল্পনা করেই অনেক ভয়,
অনেক ভয় লাগতো।
বর্তমানে কি অবস্থা? বর্তমানে আপনি মানে এই সব ঝামেলা থেকে মুক্ত আছেন তো?
না, বর্তমানেও একটা ঘটনা, কিছুদিন আগে আমি একটা নতুন বাসায় যাই আজিমপুরে, আগে ধানমন্ডি ছিলাম। তো আজিমপুরে যেই বাসায় থাকি তার পাশে একটা মানে অনেক গাছগাছালি, তারপর একটা বড় আম গাছ। আমাদের ফ্যামিলির মধ্যে সবাই সাধারণত বলে মেয়েদের চুল আশ্রয় কোন গাছের নিচে বা যেখানে সেখানে ফেলতে হয় না, এগুলো হয়তো বা ভূতের মানে পেতনি এইসব বলে, ওরা নাকি এগুলোর প্রতি নজর করে। আমার চুল একটু লম্বা, তো আমি সেদিন সন্ধ্যাবেলা মাথার চুল আছে জানলা দিয়ে চুলটা ফেলে দিই। যখনই চুলটা ফেলে আমার গাটা হঠাৎ করে ছম ছম করে যে কেন চুলটা ফেললাম, তখনই কিছু একটা হাসি শব্দ হইল, মনে হচ্ছে যে আমার চুলটা দেশে কিছু একটা মানে কেউ পাইছে, এটা নিয়ে সে খুব খুশি হয়েছে। এরপর থেকে যা হয়, একদিন শুয়ে আছি, মনে হচ্ছে যে বিছানা থেকে 4-5 ইঞ্চি উপরে আমি উঠে যাচ্ছি, উঠে গেছি অলরেডি, উঠে ধাপাস করে পড়ে গেছি। মানে এটা এরকম ধরনের ঘটনা কারোর সাথে ঘটে কি না আমি বলতে পারবো না, তবে এই ঘটনা থেকে আমি খুবই ভয় পাই যে আমি বিছানার লোকটা শুয়ে আছি, এখান থেকে কিভাবে আমি 4-5 ইঞ্চি উপরে উঠে যাই, আর হঠাৎ করে আমি উঠে বসে পড়ি, এই চুল ফেলার পর থেকে হচ্ছে। আর এখন সাধারণত আমি প্রতি রাতে ঘুমাইতে পারি না, মনে হচ্ছে যে আমার পাশে কেউ দাঁড়ায় আছে, আমার চোখের সামনে চোখ রাখে কেউ আমাকে ভয় দেখাচ্ছে, হাসতেছে, আর ওই আম গাছের দিকে তাকাইলে একটা বিকট কিছু মনে হয়।
মানে এখন আপনি প্রতিনিয়ত, আপনাকে আমি যেটা খেয়াল করছি, আপনি যখন আমাদের সঙ্গে কথা বলছেন, আপনার পেছনে কেন জানি আপনি কয়েকবার মাঝে ঘুরে তাকিয়েছিলেন পেছনে, মানে এইটা কি বিশেষ কোনো মানে এই ধরনের অদ্ভুত জায়গার মধ্যে কি আপনার বিশেষ কোনো কিছু কাজ করছে?
হ্যাঁ, আমার সবসময় মনে হয় যে আমার পেছনে কেউ আছে।
আচ্ছা,
কাল রাতেও আমি ঘুমাতে পারিনি, মানে রাত 3:30 পর্যন্ত জেগেছিলাম, সারা রাত আমি মোবাইলের আলো জ্বালায় বসেছিলাম, ঘুমাতে পারিনি কালকে, এত ভয় লাগছিল।
এই ভয়গুলো আপনার মনের মধ্যে তাড়া করে এখন? মানে
আমি সবসময় দেয়ালের সাথে মাথা মানে ঠেকায় রাখি যেন আমার পেছনে কোনো ফাঁকা জায়গা না থাকে কেউ দাঁড়ানোর। আমার পেছনে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, মনে সেটা খুব অন্ধকার জায়গা, আমার পেছনে কেউ আছে, কেউ আমার চোখ বন্ধ করতেছে, কেউ আমার গলা টিপে ধরতেছে, বা কেউ আমার মাথায় মানে ইয়ে করছে। আর আমি চুল ছাড়লেও আমার একটা অদ্ভুত ধরনের মনে হয়, আমি যে চুল সারে শুই, মনে হচ্ছে আমার চুল কেউ ধরে টানতেছে। এটা চুল ফেলার পর থেকে আমার সাথে হচ্ছে, আর তখন থেকে আমি এখন চুল বেঁধে রাখি, এখন চুল একটা খুব ছাড়ি না।
তার মানে এখন যেটা দেখতে পাচ্ছি যে আমরা মানে আপনি মোটামুটি বেশ একটা মানসিক অস্বস্তি নিয়েই মোটামুটি সময় পার করছেন।
হ্যাঁ,
যে কখনো একটা ভয় আপনার, বিশেষ করে একা থাকা বা
আমি
ভয়গুলো খুব কাজ করছে।
আমি ডাক্তার দেখাইছি, উনি বলছে আমার প্রেশার অনেক লো আর আমার কোনো মানসিক প্রবলেম হচ্ছে। আর আমি ওনাকে বলতে পারিনি এই ঘটনার কারণ, উনি এটা হাস্যকর মনে করবে, কারণ এটা সবাই বিশ্বাস করে না। কিন্তু আমার সাথে যেটা ঘটছে সেটা তো আমি জানি, অন্য কেউ বিশ্বাস করলো বা না করলো এটা নিয়ে এখন তো আমি তাদেরকে বিশ্বাস করতে পারবো না, কারণ এটা শুধুমাত্র আমার সাথে হয়েছে।
এটা এটা আপনি সাফার করছেন, তো এটা আমাদের কাছে হয়তো বা হাস্যকর মনে হলো প্রত্যেকটা মুহূর্তে আপনি ফেস করছেন যে আসলে
এখন আমি আপনাদের সাথে আছি, এখনো মনে হচ্ছে যে পেছন থেকে কেউ আমাকে বলছে কাজটা ভালো করিস নি, এখনো মনে হচ্ছে সে আমার খুব কাছাকাছি আছে, কিন্তু হয়তোবা আপনাদের জন্য সে আমার কাছে আসতেছে না, আমাকে ভয় দেখাইতে পারতেছে না, হয়তোবা যখন আমি একা হয়ে যাব হয়তোবা সে আবার আমার কাছে এসে আমাকে ভয় দেখাবে।
রুমা, আমরা যেটা বুঝতে পারছি আসলে এই বিষয়গুলো আপনাকে মানসিকভাবে খুব বেশি আঁকড়ে ধরেছে। রেহান, আমার মনে হয় রুমার মানসিক অবস্থাটা চিন্তা করে আমাদের জায়গাটা খুব দ্রুত ত্যাগ করা উচিত, তো আমরা এখনই উঠে যাচ্ছি। তবে উঠে যাওয়ার আগে রুমা আপনাকে আমি কয়েকটা কথা বলতে চাই, মানে আপনার এখন যে ঘটনাগুলো আপনি ফিল করছেন, আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি এই ধরনের ঘটনাগুলো শোনা থেকে বিরত থাকুন, বা ভৌতিক কোনো কিছুর গল্প শোনা এগুলো থেকে সবসময় এগুলো আপনি আর শুনবেন না, কারণ যখনই আপনি এগুলো শুনবেন আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস কাজ করবে। আপনাকে আমি এই ফাঁকে একটা আমার ডর শুরু হওয়ার অনুষ্ঠান শুরু করার পরের একটা এক্সপেরিয়েন্স আমি বলি আপনাকে। আমার যে গ্রামের বাড়ি রয়েছে, আমি বেশ কিছুদিন পর গ্রামের বাড়ি গিয়েছি, আমাদের যে ঘর আছে সেই ঘরের পেছনে একটা বাঁশঝাড় আছে, বিশাল বড় একটা বাঁশঝাড়, এবং সেটা ছোটবেলা থেকেই আমি সেখানে দেখে এসেছি এটা, এবং এই বাঁশঝাড়টার পাশেই কিছু আম গাছ আছে। তো আগে ছোটবেলায় আমি দেখেছি এইগুলা যতটা পরিত্যক্ত অবস্থায় ছিল এখন অনেকটা নেই, খুব বেশি উন্নত হয়ে গেছে এবং এখানে মানুষজন খুব আধুনিক ঘর বাড়ি তৈরি করেছে, অন্তত ভয় পাওয়ার মতো তেমন কিছুই নেই সেখানে। আমি যখন অনেকদিন পর বাড়ি গেছি, আমি যখন রাতের বেলা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে রাত 2-3 বাজে এরকম একটা সময় হবে, আমি একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নটা হচ্ছে এমন, আমার ঠিক আমি যেই ঘরেই ঘুমিয়েছি এর পেছনেই মাঝামাঝি পর্যায়ে একটা আম গাছ আছে, খুব বড় না আম গাছটা, আবার খুব ছোট না, মোটামুটি আর কি, তবে ছোটই বলা যায়। সেই আম গাছের মধ্যে কিছু একটা আছে চোখ আকৃতির, আমার সঙ্গে আই কন্টাক্ট করছে, আমি এড়ানোর চেষ্টা করছি, সেখান থেকে আমাকে কোনো কিছু একটা ইশারা করছে, বারবার আমার দিকে তাকাচ্ছে, কিছু বলছে। ঘরটা ছিল টিনের ঘর, টিনের ঘর অনেক ফাঁক ফোকর থাকে, মনে হচ্ছে যে সেই টিনের ঘরের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে আমার দিক তাকাচ্ছে, শুধুমাত্র আমাকে ফোকাস করছে। আমি সিরিয়াসলি অনেক ভয় পেয়েছি, আমার মনে হচ্ছে যে যখনই আমার চোখটা ঘুমটা ভেঙেছে আমি ব্যাপক ভয় পেয়ে গেছি। কিন্তু আসলে এই ঘটনাটা যদি কাউকে বলি আমার নিজের কাছে নিজেকে মনে হবে আমি এত ভয় পাই, আমি এত ভীতু, সেজন্য আমি খুব মনের সাহস সঞ্চার করে জাস্ট আমি ঘুমিয়ে পড়েছি। মোবাইলটাতে দেখলাম কয়টা বাজে টাইম, আমি ঘুমিয়ে পড়লাম যে আমি যা দেখেছি স্বপ্ন দেখছি, সেভাবে চিন্তা করে আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম এবং ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম, বিষয়টা আমার মাথার মধ্যে তখনও কাজ করছে যে দুটা চোখ আমাকে ফলো করছে ওই আম গাছটা থেকে। হঠাৎ করে আমার মনে হলো যে আমি আর ওই জানালা খুলিনি, আমি ভয় হচ্ছিল আমার, তো একবার ভাবলাম যে এখান থেকে যেহেতু আমি এই ভয়টা পাচ্ছি, আমি আপনার সঙ্গে গল্পটা শেয়ার করছি বাট আমি এখনো একটু একটু ভয় পাচ্ছি, আমি একবার চিন্তা করলাম এই ভয়টাকে আমার মুখোমুখি হতে হবে, আমি দেখব যে এখানে কি আদৌ কিছু আছে। হঠাৎ আমার মনে হলো আরে ওখানে তো আম গাছই নেই, আমি তো স্বপ্নে দেখেছি, মানে আমি একটু রিল্যাক্স হয়ে গেলাম। আমার কাছে খুব ভালো লাগছিল তখন, যে মানে একদম মনে হচ্ছে যে খুব হালকা লাগছিল, ওখানে তো আম গাছই নেই। তারপর একটু কেন কি মনে করে যেন আমি জানালাটা খুললাম পেছনে, জানালাটা খুলে অবাক বিষয় হলো ঠিক সেই জায়গায় সেই আম গাছটা, সেই শেপের আম গাছ, ওই আকৃতির আম গাছ, এবং ঠিক আমি স্বপ্নে যেরকম দেখেছিলাম ঠিক ওরকম শেপে ওইখানে এই আম গাছটা আছে। ওটা দেখার পর আমি সত্যি ভয় পেয়েছিলাম, কিন্তু তারপরও আমি মানে খুব মানসিকভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি এখন ডর অনুষ্ঠানের সঙ্গে আছি, আমি ডর অনুষ্ঠান করছি, আমি প্রতিদিন প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন ধরনের মানুষজনের কথা বলছি, কথা শুনছি, তো আমার মাথার মধ্যে সবসময় এই জিনিসগুলো কাজ করে বিধায় হয়তোবা আমি এই ধরনের জিনিস দেখতে পাচ্ছি, বাট আমি কিন্তু ভয় সত্যি পেয়েছি। সো আপনার ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে যে আপনি এই বিষয়গুলো থেকে মাথায় এই বিষয়গুলোকে কম জায়গা দেন, এই বিষয়গুলো নিয়ে কম ভাবেন, আই থিঙ্ক আপনার জন্য খুব ভালো হবে। এইসব ঘটনা থেকে একদম নিজেকে কনসেন্ট্রেশনটা একদম সরিয়ে ফেলুন, এই ঘটনাগুলো আর শুনবেনই না, তাহলে আপনার জন্য ভালো হতে পারে।
হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলছিস, আসলে এইসব ব্যাপার নিয়ে এই ধরনের যদি মনের জোর যদি এভাবে একটু কমই থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় ঘাটাঘাটি না করাই উচিত। আবার অনেক অন্যান্য ল আছে, যেমন অনেকের স্পাইডার ফোবিয়া থাকে, বিদেশে নাকি এক ধরনের চিকিৎসা করে আমেরিকানরা যে তাদের গায়ের উপরে স্পাইডার ছেড়ে দেওয়া হয় যেখান থেকে তার পুরোপুরি ভয় চলে যায়। এখন জানি না কার জন্য কি প্রযোজ্য, বিকজ উই আর নট সাইকিয়াট্রিস্ট, আমরা কোন রকম কোন সাজেশন দেব না। বাই দ্য ওয়ে, এতক্ষণ ধরে আমরা এখানে বসে আছি, এখানে গল্প করছি, এখানে গল্প শুনছি, সবসময় ডট টিমের সাথে আমরা কোন না কোন একটা হন্টেড প্লেসে যাই, তো আজকে এই প্লেসটা কেন হন্টেড সেটা কিন্তু দোষ এখনো বলা হয়নি।
আসলে আমি তো ভুলেই গেছিলাম যে এই কথাটা বলতে,
কাইন্ড অফ ভুলেই গিয়েছিলাম, বিকজ উই ওয়ার হন্টেড বাই দ্য হন্টেড প্লেস অনেকটা। যাই হোক, তো এখানের মূল ঘটনাটা হচ্ছে যে আমরা স্পেশালি আজকে কেরানীগঞ্জের যে জায়গাটাতে আছি সেই জায়গাটা মূলত ড্রাইভারদের জন্য একটা ফিয়ারফুল প্লেস। অনেক ড্রাইভার, অনেকের সাথে আমরা কথা বলে শুনেছি যে তারা এই জায়গাটায় এসে পথ হারিয়ে ফেলে, এই জায়গাটায় এসে অনেককে দেখতে পায়, বিভিন্ন লোক তাদের কাছে বিভিন্নভাবে লিফট চায়, দিতে গিয়ে তারা অনেক রকম বিপদে পড়েছে। এবং যেমনটা আমরা আজকে নিজেরা প্রমাণ যে এখানে আসার পরে এখন পর্যন্ত কিন্তু কোন গাড়িকে এই জায়গাটাতে থামতে দেখিনি, বরঞ্চ দেখেছি যে স্পিড বাড়িয়ে এই জায়গাটা থেকে সরে যেতে।
এবং আমরা কয়েকবার আসার সময় কিন্তু চেষ্টা করেছিলাম যে একটু ট্রাই করে দেখার জন্য যে আসলেই সাহায্যের জন্য গাড়ি থামায় কিনা,
কেউ থামায়নি,
কেউ থামায়নি,
ইনফ্যাক্ট কেউ আসতে চায় না এই জায়গাটার নাম করলে, এর পেছনে বা এর সামনে নামিয়ে দিতে সবাই রাজি।
এবং আরো একটা প্রশ্ন কিন্তু এখানে রেহান রেস করছে, মানে আই থিঙ্ক অনেকের মধ্যেই এটা প্রশ্নটা তৈরি হয়েছে যে আমরা এক্সাক্ট কোন জায়গাটাতে আছি এটা জানতে চাচ্ছি।
আই থিঙ্ক সুমন, কিন্তু আমরা
আগেই ডিসিশন নিয়েছি যে এটা আমরা কেন বলছি না, এরই মধ্যে ডট যারা শোনেন তারা নিশ্চয়ই বুঝে গেছে যে আমরা কেন বলছি না সেটা।
স্পেশালি আমরা যখন এমন কোন প্লেসে যাই যে জায়গাটা হয় চিটাগাং না হলে কক্সবাজার অথবা ঢাকা শহরে খুব কমন বা আশেপাশে পৌঁছে যাওয়া খুব সহজ, সেই ক্ষেত্রে আমরা জায়গাগুলোকে স্পেসিফাই করি না, রাইট? আমার মনে হয়
সেই জন্যই আজকে আমরা স্পেসিফাই করছি না।
বাট ইট ইজ বাংলাদেশ, এবং বাংলাদেশের ভেতরে ঢাকার ভেতরেই আছি, যেখানে যে কোনো সময় আপনি যদি ভাগ্য খারাপ থাকে তাহলে হয়তো বিপদে পড়ে জেনে যাবেন আমরা কোথায় ছিলাম।
রাইট রেহান, আমার মনে হয় যে রুমার যে অবস্থা দেখতে পাচ্ছে, মানে ওনার যে অস্থিরতা, আই থিঙ্ক আমাদের খুব দ্রুত এই জায়গাটা লিভ করা।
রাইট, অস্থিরতা জিনিসটা অনেকটা হাসির মতোই সংক্রামক, এটা আমাদের মধ্যেও কিছুক্ষণের মধ্যেই ভর করবে, খুবই জানা কথা।
আজকের মতো শেষ হয়ে গেল ডর, আগামী সপ্তাহে আবারও ফিরে আসবে গাঢ় অন্ধকারে, জীবনের অবিশ্বাস্য সব ঘটনাগুলো আপনার সামনে তুলে ধরবার জন্য। আজি কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ড এলোবান, রাতের অন্ধকারেই হারিয়ে গেল সব অনুভূতি, নাকি মনের অন্ধকারে জমা হল কিছুটা, হয়তো বিশ্বাস করেছেন কিংবা করেননি, কিংবা কোনো একটি সময় হঠাৎ করেই ডরের কোনো একটা ঘটনা আপনার সামনে যদি হাজির হয়, হোক বা না হোক, ডর কিন্তু সামনের সপ্তাহে আবারও হাজির হয়ে যাবে ঠিক রাত 11:20। আগামী সপ্তাহে ডরে যোগ দিতে চাইলে ফোন নম্বরটা আরো একবার 09613892892। আমি আবারও বলছি 09613892892। সে পর্যন্ত শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.